exclusively on FusionBD.com.
আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আমি আরজে কিবরিয়া বলছি ঢাকা এফএম এর ইউটিউব চ্যানেল থেকে। আমাদের চ্যানেলটি হচ্ছে www.youtube.com/dfm904। যেই অরিজিনাল চ্যানেল এই মুহূর্তে আপনারা আছেন, তো সবাইকে অনুষ্ঠান শোনার আগে বিনীতভাবে অনুরোধ করছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবার জন্য। এখানে সাবস্ক্রাইব বাটনটি আছে, প্লিজ ক্লিক করবেন। পাশে একটা বেল বাটন আছে, বাটনটি অন করে নেবেন। সবার প্রতি রিকোয়েস্ট থাকছে, থ্যাংক ইউ ভেরি মাচ।
এই অনুষ্ঠানটি শ্রোতাদের জীবন গল্প ভিত্তিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে শ্রোতারা স্বেচ্ছায় নিজেদের জীবনের গল্প বলেন। শ্রোতারা যা এখানে বলেন তা সরজমিন ইনভেস্টিগেটেড নয়, সুতরাং সেদিক থেকে বিশ্বাস অবিশ্বাস একান্তই আপনার নিজের। সম্পূর্ণ বিনোদনমূলক এই অনুষ্ঠানটি আমাদের ব্যক্তিজীবনে কখনো কখনো শিক্ষণীয় ভূমিকা রাখে। এই অনুষ্ঠানে যারা আসেন স্বেচ্ছায় অংশগ্রহণ করেন। এই অনুষ্ঠানে কনফেস করবার পরে কিংবা জীবন গল্প বলবার পরে তার ব্যক্তি ও সামাজিক জীবনে কোনো বিরূপ প্রভাব পড়লে সেটার জন্য রেডিও কর্তৃপক্ষ দায়ী নয়।
জীবন গল্প, জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়।
প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বুধবারের রাতে জীবন গল্পের আরো একটি এপিসোডে। আমি আরজে কিবরিয়া রয়েছি আপনার সঙ্গে এবং আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। সারা দেশ ব্যাপী আমাদেরকে শোনা যায় এবং এমন গেস্টও পেয়েছি যারা সীমান্তবর্তী অঞ্চলে, বাংলাদেশের একেবারে সীমান্তবর্তী অঞ্চলে বসবাস করেন, তারা আমাদের অনুষ্ঠানে এসেছেন। আমরা খুব ঋদ্ধ এবং একই সাথে আমরা খুব সম্মানিত বোধ করি, বিশেষ করে আমাদের ইউটিউবে আপনাদের পার্টিসিপেশন দেখে। আমি বিনীতভাবে অনুরোধ করব, যারা এই অনুষ্ঠানটি এই মুহূর্তে শুনছেন কিংবা এখন পর্যন্ত আমাদের ইউটিউবে সাবস্ক্রাইব করেননি, তাদেরকে আমাদের ইউটিউব চ্যানেলটিতে এসে সাবস্ক্রাইব করবার জন্য। কেন বলি, এটা আপনারই লাভ। লাভ এই কারণে যে অনেকেই হয়তোবা সময় মতো অনুষ্ঠানটা শুনতে পারেন না এবং অনেকেই হয়তোবা দেখা গেল যে রমজান মাস যেহেতু চলছে এত রাত পর্যন্ত জাগতে পারেন না। সেক্ষেত্রে লাভটা হচ্ছে এটাই, যদি আপনি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং করবার পরে যদি আপনি নোটিফিকেশনটা অন রাখেন, মানে সাবস্ক্রাইবের পাশেই দেখবেন যে বেল বাটনটি আছে, বেল বাটনটি যদি অন রাখেন তাহলে এই যে অনুষ্ঠানটি আপনারা শুনছেন এই মুহূর্তে সেটা আপলোড করবার সঙ্গে সঙ্গে, আপনি আপনার মোবাইলে নেট অন করার সঙ্গে সঙ্গে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন যে নতুন একটি পর্ব সেখানে আপলোড করা হয়েছে এবং সেটা আপনি আরামসে ওখান থেকে ডাউনলোড করতে পারবেন এবং শুনতেও পারবেন। সুতরাং সেই জায়গাটি থেকে আমি বিনীতভাবে অনুরোধ করছি যে আপনারা প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবং একই সাথে আমি প্রথম আপনাদেরকে বলেছিলাম, যা মনে আছে কিনা জানি না, যে এই চ্যানেলটি থেকে যত অর্থ উপার্জন হবে সেটা আমাদের এই চ্যানেলের যারা আসবেন, ভিকটিম যারা আছেন বা যাদের আসলে প্রয়োজন, লিসনার যারা আছেন, তাদের জন্য এটা ব্যয় করা হবে। ফরচুনেটলি অর আনফরচুনেটলি, যাই বলি না কেন, ইউটিউবের কিছু নিয়ম নীতি আছে, এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি মনিটাইজ না। এবং আমি যতদূর জানি যে বাংলাদেশে কিছু কিছু চ্যানেল আমি বলবো বাংলাদেশে এখন পর্যন্ত নতুন করে মনিটাইজেশন প্রসেসটা অফ রাখা হয়েছে, সম্ভবত জুনে সেটা রিভিউ করা হবে। তো সবাইকে বলবো যে চ্যানেলটি নিজের মনে করে সাবস্ক্রাইব করে এখানে কানেক্ট থাকবার জন্য। আমি চ্যানেলটির ঠিকানাটা বলে দিচ্ছি, www.youtube.com/dfm904। আমি আবারও বলি, www.youtube.com/dfm904। ঠিক আছে, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব বাটনে ক্লিক করার পরে ডান পাশে যে বেল বাটনটি আছে ওই বাটনটি অন করে নেবেন। ওকে, আপনি তো করবেনই, পাশে আপনার বন্ধুকেও বলুন যে ওখানে গিয়ে কানেক্ট থাকবার জন্য। আর আরেকটি বিষয় যেটা বলতে চাই অনুষ্ঠানের শুরুতেই, যে এই অনুষ্ঠানের যাবতীয় ইনফরমেশন এবং একই সাথে গেস্ট কেন্দ্রিক কোন তথ্য, তার সঙ্গে যোগাযোগ করা, তাকে হেল্প করতে চাওয়া, তার সম্পর্কে কোনো কোয়েরি, আমাদের এই অনুষ্ঠানে আসা, এটার ব্যাপারে যদি ব্যক্তিগত পর্যায়ে আমার সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে আমার পেজটির মাধ্যমে আপনাকে যোগাযোগ করতে হবে। আমার পেজটি হচ্ছে www.facebook.com/kibriya.rj। আমি আবারও বলি, www.facebook.com/kibriya.rj। পেজটি আরজে কিবরিয়া নামে আছে। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমি আমার এই পেজের যে পোস্টটা দিয়েছি এখন সেখানে কিন্তু আমি আমার পার্সোনাল যে আইডি আছে সেটাকেও ট্যাগ করে দিয়েছি। আপনারা চাইলে আমার আইডিটা ফলো করে ওখানেও আমাকে ফলোয়ার হয়ে আমাকে ইনবক্সে টেক্সট করতে পারেন এবং রিপ্লাই দেবার মতো হলে আমি অবশ্যই আপনাদের ওখানে রিপ্লাই দিই। অনেক বড় একটা ইন্ট্রো হয়ে গেল। আমার সঙ্গে যারা আছেন তাদের জীবন গল্পটা হয়তো একটু অনেক বড় হবে, মা এবং দুই সন্তান। আমি তাদের পরিচয়টা একটু প্রথমে রিফিল করতে চাই। আপনার নামটা একটু বলেন।
উম্মে সালমা।
উম্মে সালমা, বয়স কত আপনার?
32।
32 এর মতো বয়স। কোথায় থাকছেন এখন?
আমি বর্তমানে ঢাকার বসুন্ধরায় থাকছি।
ঢাকার বসুন্ধরাতে থাকছেন, আর এমনি জন্ম জেলা কোথায়?
ভোলা।
ভোলাতে। আপনি দুই বাচ্চাকে সাথে করে নিয়ে আসেন, আপনার দুই মেয়ে। আপনার ডান পাশে যে মেয়েটি আছে ওর নাম কি?
সাদিয়া রহমান।
বয়স কত?
সাড়ে আট।
সাড়ে আট। আর বাম পাশে যে আছে?
হাবিবা রহমান, ওহি।
ওহি। ওর বয়স কত?
দশ বছর।
দশ বছর। তো আমি প্রথমে মেয়েদেরকে একটু জিজ্ঞেস করি। ওহি, তোমাকে একটু জিজ্ঞেস করি, মাইক্রোফোনের কাছে আসো। হ্যাঁ, তোমার আম্মু যে আজকে যে গল্পটা এখানে বলবে, সেটাতে কি তুমি, তোমার কি ভালো লাগছে এই গল্পটা এখানে লাখ লাখ মানুষ শুনবে সে ব্যাপারে কি তোমার কি ভালো লাগছে? তোমার তোমার নিজের কেমন লাগছে একটু বলো। কোন অনুভূতি আছে? ভয় লাগছে, নার্ভাস লাগছে, বা কোনো একটা বিষয়ে?
ভালো লাগছে
না, তোমার মা বলে দিল বলে তুমি বললা না, কিন্তু তোমার নিজের অনুভূতিটা কি? মা জোর করে নিয়ে এসছে? জোর করে নিয়ে আসেনি। তোমার কিছু বলার আছে? তুমি আজকে বলবে আমাদেরকে কিছু ঘটনা যদি জিজ্ঞেস করি আমরা? আমি প্রিয় শ্রোতা একটা বিষয় আপনাদেরকে বলে রাখি যে আজকের এই গল্পটা একটু অন্যরকম হবে। অন্যরকম এই কারণে, মা তার দুই সন্তানকে নিয়ে এসছেন এখানে এবং আমি প্রথমে তাকে ইন্সপায়ার করিনি, যে আসলে তাদের এই গল্পটা এখানে বলা হোক, কিন্তু পরবর্তীতে তার নিজের ইচ্ছা এবং একটা সৎ চেষ্টা বলা যেতে পারে, দুটো বিষয়, একটা হচ্ছে নিজের ইচ্ছা এবং আরেকটা হচ্ছে সৎ চেষ্টা, এই দুটো প্রেক্ষাপটে আমরা তাকে বলার সুযোগ দিচ্ছি। এবং আজকের এই গল্পটা হয়তো বা অনেকেরই পারিবারিক জীবনকে আয়নার সামনে দাঁড়ালে যেরকম হয় না নিজেকে দেখা যায়, তো এই গল্পের মধ্য দিয়ে হয়তো বা নিজেকে অনেকেই দেখতে পাবেন। ঠিক আছে, তো উম্মে সালমা বলছিলেন আপনার নাম। জি, শুরু করুন। আমরা যেভাবে শুরু করি, আপনার যেহেতু শোনাই আছে আমাদের জীবন গল্প, আমরা একটু ছোটবেলা থেকেই জানতে চাই, যদিও আপনার সংসার জীবনের কাহিনীটাই বেশি মুখ্য এখানে, আপনার বেড়ে ওঠা বা ছোটবেলা থেকে শুরু করি।
আলহামদুলিল্লাহ, আমি অশেষ শুকরিয়া জানাচ্ছি আপনাদের এই অনুষ্ঠান FM 90.4 কিবলিয়া ভাইয়ের শো। আমি ম্যাক্সিমাম সময় শুনি বিভিন্ন ধরনের জীবন গল্প।
জি,
তো শুনে শুনে একটা সময় আমার মনে হলো যে আমার জীবন গল্পটাই এরকম একটা প্রেক্ষাপটে দাঁড়িয়ে আছে, যেটা এই প্ল্যাটফর্মে এসে আমি উপস্থাপন করা আমার উচিত আমার ব্যক্তি জীবনের জন্য। তো আমাকে সুযোগ দেওয়ার জন্য আমি অশেষ শুকরিয়া জানাচ্ছি এবং আপনাদেরকে আন্তরিকভাবে অভিবাদন জানাচ্ছি।
থ্যাংক ইউ। বলুন।
আমি আমার ছোটবেলা থেকে একটু বলি।
নিশ্চয়ই।
আমার জন্ম ভোলায়, ভোলার চরপেশন উপজেলা। আমার বাবা একজন সৎ ব্যবসায়ী ছিলেন। তো বাবা অনেক রাগি, একজন মানুষ। তো আমাদের ভোলা জেলায় একটা বন্যা হয়, তো বন্যাতে আমার দাদা বাড়ির অনেক কিছু ক্ষয়ক্ষতি হয়ে যায়, দাদারা একটু নিঃস্ব হয়ে যায়। তখন আমার বাবা যখন ক্লাস টেনে পড়ে, টেন পড়া অবস্থাতেই আমার বাবা ব্যবসায় লেগে যায়। তখন আমার নানা ছিলেন প্রতাপশালী, মানে ব্যবসায়িক দিক থেকেও ভালো, দাপটের দিক থেকেও খুব একটা ভালো পরিবারের লোক সে। তো আমার নানা বড় ব্যবসায়ী ছিলেন, সেই সুবাদে আমার বাবা আমার নানার কাছে ব্যবসায়িক কাজকর্মের জন্য আসতেন। নানার বড় ব্যবসা ছিল, ওইখান থেকে মাল নিয়ে নিয়ে আমার বাবা ছোটখাটো একটা ব্যবসা করতেন আর কি। এরকম করে করে আমার মা যখন ক্লাস সিক্সে পড়ে, আমার মা খুব সুন্দরী, আমার মা খালারা খুবই সুন্দরী, তা আমার বাবা দেখে পছন্দ করল। তো করার পরে আমার নানাকে তার বন্ধু বান্ধব দিয়ে জানানো হয়েছে যে এরকম আমি তাকে বিয়ে করতে চাই। তো যাই হোক, নানা রাজি হলো। তো অনেক কষ্ট পরিশ্রমের মধ্যে দিয়ে তাদের এই সংসার জীবন শুরু। তখন আমার বাবা ছোটখাটো ছোট একটা ব্যবসা দিলেন, দিয়ে খুব কষ্টের মধ্যে তাদের সংসার। আমি আমার মার কাছে গল্প শুনছি যে আমার বাবা বিয়ের পরে ১০০ টাকা একটা রুম ভাড়া করে থাকতেন, কিন্তু তাদের এতই আন্তরিকতা ভালোবাসা ছিল যে এটাকে কিছুই মনে হতো না। একটা পর্যায়ে আমার বাবা ধাপে ধাপে ব্যবসা দিক থেকে খুবই অগ্রসর হতে থাকলেন, মানে আমি জন্মের পরে নাকি খুব সুন্দর হয়েছি।
আপনি বাবা আমার প্রথম সন্তান?
আমি বাবা আমার প্রথম সন্তান। তো আল্লাহ রহমতে সে একটা সময়ে আমাদের ভোলা চরপেশন উপজেলা, সেখানে আমার বাবা একজন সৎ ব্যবসায়ী এবং খুব নাম করা হয়ে গেল।
কিসের ব্যবসা করতেন উনি?
কসমেটিক্সের ব্যবসা ছিল। খুব ভালো অবস্থা। আস্তে আস্তে ধাপে ধাপে, আমার জন্মের সময় কোনো বাড়িঘর ছিল না আমাদের। তো তার পরবর্তীতে আমাদের ইনশাল্লাহ বাবা বাড়ি করলেন ব্যবসা। এর মধ্যে কিন্তু আমার বাবা খুব রাগী, আমার বাবা এতটাই রাগী ছিল যে আমরা সামনে গিয়ে কথা বলতে পারতাম না। আমরা তিন ভাই বোন, আমি বড়, আমার ছোট দুই ভাই। তো সেদিক থেকে আমার বাবা একটা জিনিস ভালো ছিল না, সেটা হলো বাবার ব্যবসার দিকেই বেশি খেয়াল ছিল। তা আমার ভাই দুইটা বড় হওয়ার পর পরেই সে শুধু ব্যবসার দিকেই নেবে, পড়াশোনা করাবে না, এরকম একটা অবস্থা। মেয়ে বড় হয়েছে, বিয়ে দিতে হবে। তো এরকম করে যাই হোক, আমি যখন ক্লাস এইটে পড়ি, আমি এখানে একটা ঘটনা বলি যেটা কেউই জানে না, আজও পর্যন্ত শেয়ার করা হয়নি। হঠাৎ করে একদিন আমার বড় আমাকে পাঠানো হয়েছে আমাকে নিয়ে যাওয়ার জন্য। তো আমাকে নিয়ে গিয়ে দেখলাম যে মোটামুটি বাড়িতে বিয়ের আয়োজন, বিয়ের আয়োজন চলছে। পরে রাতের বেলা দেখলাম যে রাত ১১টার দিকে সত্যি সত্যি ছেলে দেখতে আসছে। এই ছেলেটা হলো আমার নানার খুব প্রিয় মানুষ, আমার নানা ভাইকে একদম পাগল করে ফেলছে। তো যাই হোক, দেখতে আসছে, মামারা কেউ রাজি ছিল না। তো এখন রাতে যখন আসছে, তো আসছে, ভালো কথা, বিয়ে হবে যদি সেভাবে পছন্দ হয়। তো ছেলেটা আপনার মাদ্রাসার দিক থেকেও সে পড়াশোনা কমপ্লিট করছে, আবার ওই যে জেনারেল লাইনে যেটা করে ওইটাও কমপ্লিট করছে। সে একটা স্কুল এস্টাবলিশ করতেছে তখন। তো আসছে আমাদের বাসায়, পাঞ্জাবি পায়জামা পরে আসছে, রাতের বেলা সানগ্লাস চোখে দিয়ে আসছে। তো এটা আসার কারণে আমার মামারা মাইন্ড করছে যে এটা কিরকম হলো, রাতের বেলা কেন সানগ্লাস দিয়ে আসলো। তো সর্বশেষ যাই হোক, ফাইনাল রাতের বেলায় তারা আমাকে এঙ্গেজমেন্ট করবে, আমাকে এঙ্গেজমেন্টের জন্য নিয়ে যাওয়া হলো। তো আমার আজও মনে আছে যে লোকটা আমার নানা ভাইকে বলছে যে, নানা ভাই, আমার জীবনে একটা স্বপ্ন ছিল যে আমি আমার বিয়ের জন্য জীবনে একটা মেয়েকেই দেখব, আর তাকেই আমি বিয়ে করব। কিন্তু আল্লাহর অশেষ রহমত যে আমি একজনকেই দেখলাম, একজনকেই বিয়ে আমার পছন্দ হয়ে গেল। তো যদিও ও ছোট, তারপরও যদি পড়াশোনা যতটুকু করতে চায় আমি ওকে ততটুকু পড়াশোনা করাবো, এতটুকু আমি আপনাকে আশ্বস্ত করলাম, আর ওকে আমি ভালো রাখবো সবসময়। তো যাই হোক, দেখে দেখে আমাকে একটা আংটি পরানো হলো। তো পরে যাই হোক, বাবাও সেভাবে রাজি ছিল না, এখন নানা ভাইয়ের উপরে কথা বলতে পারতেছে না। পরে মামারা দেখি যে একটু কিরকম কিরকম বলতেছে, কি এরকম ছেলে এরকম সেই। পরে সকালে উঠে আমি রাজি না, আমি আমার বাবাকে একটা চিঠি লিখলাম, বললাম যে বাবা আমি পড়াশোনা করতে চাই।
চিঠি লিখলেন মানেটা হচ্ছে বাবাকে সরাসরি বলতে পারবো
না? না না, পারবো না, বাবা খুব রাগী, আমি সামনে গিয়ে চোখের দিকে তাকিয়ে কথাই বলতে পারবো না। তো লিখলাম যে বাবা আমি পড়াশোনা করতে চাই, আব্বু আমি আমি খারাপ কিছু করব না বা এমন কিছু হবে না যেটাতে আপনার কোনো মান সম্মান নষ্ট হয়, কিন্তু আপনি আমাকে বিয়েটা দিবেন না। এটা বলার পরে আব্বু যখন চিঠিটা পড়ল, তখন বলল যে হ্যাঁ, আমার একটাই মেয়ে, ঠিক আছে, আমার আম্মাকে নিয়ে একটু ঝামেলা করলো যে তোমার বাবার কারণে এরকম না, আমি মেয়েকে বিয়ে দিব না। তো যাই হোক, ওইখানে আব্বু স্টপ করে দিল, বললো আন্টিটা ফেরানো হোক, এখানে আর দরকার নেই। পরে কিবরিয়া ভাই, যেটা হলো, ছেলেটা এতটাই পাগল ছিল যে দুইটা বছর সেই ঘুরতেই থাকলো। এরকমও দেখা গেছে যে বাড়ির দরজায় এসে দাঁড়িয়ে থাকতো, দুদিন পর পরে নানা ভাইকে পাঠাতো আমাদের বাসায়, গিয়ে দেখেন একটু ম্যানেজ হয়েছে কিনা। পরে আমি আর ইন্টারমিডিয়েট পরীক্ষার সাত আট দিন আগে আমার বিয়ের কথাবার্তা চলছে, পরে সাত দিনের মধ্যেই আমার বিয়ের অ্যারেঞ্জ হয়ে গেল। তা আব্বু এই বিয়েটাতে তত বেশি একটা রাজি ছিল না।
ছেলেটা কি করতো বা কি অবস্থা কিছু জানেন?
ছেলেটা তখন ঢাকায় আপনার, আমার বাবা জানলো যে ঢাকায় বড় চাকরি করে, চাকরি করে সে তখনকার সময় ৩০,০০০ টাকা বেতন পায় এরকম কথা শুনছে, এবং ছেলের ঢাকায় জায়গা আছে কিন্তু এখনো বাড়ি করতে পারেনি। তো শোনানোর পরে আব্বু বলছে যে, আর আমাদের ওইখানে একটা ইয়ে আছে যে দৌলতখার লোকজন আমাদের ভোলা জেলায় বেশি পছন্দ করে, তো সেদিক থেকে তারা ওইখানকারই লোকজন, সবকিছু মিলে আব্বু রাজি হয়ে গেল। তা আব্বু জানে আমি একটু ভীতু মানুষ, তখন বলছে যে না, অনেক জোর জার করে আমার শ্বশুরবাড়ির পক্ষ থেকে অনেক জোর জার করেই আর কি আব্বুকে ম্যানেজ করা হয়েছে। আব্বু বলছে যে আমার মেয়ে তো এরকম গ্রামে থাকতে পারবে না, এরকম কারেন্ট নেই, বাড়ির দরজাটাও ভালো ছিল না। পরে বলে যে না, আমার ছেলের বউ গ্রামে থাকবে না, ছেলেকে বিয়ে করাবো তার সাথে থাকার জন্য, আমার ছেলে ঢাকায় থাকতে একা রান্নাবান্না নিজে করে, সেই বউ তার সাথে থাকবে। তখন আমার আব্বু চিন্তা করলো যে যেহেতু মেয়েকে ঢাকায় নিয়ে যাবে অসুবিধা নেই। তো সবকিছু ঠিকঠাক হলো। আমি মিথ্যে বলবো না, আমার আব্বু আমাকে ডেকে জিজ্ঞেস করছে যে তুমি কি বলো। আমি বলছি আব্বু আপনি যেটা ভালো মনে করেন আমি সেটাই ভালো মনে করি, আমি কি বলবো। পরে যাক, বিয়ে হলো। বিয়ে হওয়ার পরের থেকেই শুরু হলো এই, আমাকে আমার শ্বশুর বাড়িতে নিয়ে যাওয়া হলো, কিছুদিন পরে আমাকে ঢাকায় পাঠানো হলো। আমার মেজদেবরটা বাহিরে চলে
গেল। যখন বিয়ে হলো তখন আপনার বয়স কত?
তখন আমার ১৮ হয়ে গেছে।
পড়াশোনা করছিলেন সেই সময়টাতে নাকি একদম বাড়িতে বসা?
না, আমি ওই যে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিব আর কি
ওই সময়টাতে।
হ্যাঁ, ওই সময়
ছেলের ঢাকায় বাড়ির জায়গা ছিল কিন্তু বাড়ি করেনি,
বাড়ি করেনি,
আর একটা জব করে ৩০,০০০ টাকার মতো। কত সালের ঘটনা এটা?
এটা হলো ২০০৪ সালের ঘটনা।
ওকে, ফাইন। তারপর
পরে যাই হোক, আমাকে নিয়ে আসা হলো, খুব আদর যত্ন আমার শ্বশুর বাড়িতে, খুবই ভালো, খুব ভালো। এখন কিছুদিন পরে দেখা গেল যে এতটাই আদর করতেছে আমার শাশুড়ি যে একেবারে খাবারটা সামনে নিয়ে দিতেছে, এবং ভালো লাগতো আমার, আমাদের বাড়ির থেকে এই বাড়িতে ভালো লাগতো, এরকম অবস্থা। তো আমি আমার শ্বশুর বাড়িতেই থাকতে চাইতাম বেশি। কিছুদিন পরে আমাকে ঢাকায় পাঠানো হলো। কিবরিয়া ভাই, আমার হলো কি, আমার আব্বু যেহেতু এরকম ছিল, আমি হঠাৎ করে একটা মুক্ত পরিবেশে চলে আসছি বিয়ের পরে। এরকম মনে হয়েছিল। আমি যখন ঢাকায় আসি তখন দেখি যে না, এত স্বাধীন জীবন আমি তো এরকম স্বাধীনতা পাইনি কখনো। এখন যখন ঢাকায় আসছি দেখলাম যে না, খুব শান্তি, তো এখানে একটু ঘোরাফেরা করতেছি, নিয়ে যাইতেছি এক এক জায়গায়, ভালো। এখন আর আমি মানে ঢাকায় থাকার চিন্তা ভাবনা। তো ছুটিতে গিয়ে আমি ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়ে আবার ঢাকায় চলে আসলাম, নিয়ে আসতেছে আবার আমার শ্বশুরবাড়ি থেকেই আমাকে পাঠানো হচ্ছে যে যাও থাকো এরকম। তো এরকম করে করে আমি ইন্টারমিডিয়েট পাশ করলাম।
মানে আপনি শ্বশুরবাড়িতে আসার পরেও লেখাপড়া করার সুযোগ পেলেন?
হ্যাঁ, পরীক্ষাটা সামনে ছিল বলে আমি ঢাকায় পড়াশোনা করবো।
আমাদের এই বিয়েটা কি তাহলে আমরা অ্যারেঞ্জ ম্যারেজই বলতে পারি?
জি জি। আমি বিয়ের আগে আমার হাজবেন্ডকে দেখিনি, সেও আমাকে দেখেনি।
আচ্ছা।
এখন সম্পূর্ণ গার্ডিয়ানরা যেভাবে বলা হয়েছে, সেও, আমি না শুধু, সেও ওইভাবেই আমাকে দেখেনি।
আজকের এই জীবন গল্পটা একটা সাংসারিক পারিবারিক জীবন গল্প। আমি প্রথমেই বলে নিয়েছিলাম যে আজকের এই জীবন গল্প, এই ভদ্রমহিলা যখন আমাদের স্টুডিওতে আসেন তখন আমি বলেছিলাম যে দেখুন, আপনি গল্পটা না বলাটাই ভালো, কারণ লাখ লাখ মানুষ আপনাকে আপনার পরিবারের গল্পটা জানতে যাবে বা সবাই এটা জানবে। এটা আমার ব্যক্তিগত জায়গা থেকে আমি মনে করি না বলাটাই ভালো, কিন্তু আমরা রেডিও পার্সপেক্টিভ থেকে যখন চিন্তা করবো একটা ভালো গল্প যখন আমরা পাবো, ইন্টারেস্টিং, আমাদের লিসনাররা যেটা বলে গল্পটা ইন্টারেস্টেড না, অনেকেই কমেন্টস করে, সেই জায়গা থেকে লুফে নেওয়ার মতো গল্প। কিন্তু আমি তাকে উৎসাহিত করিনি। তার পরবর্তীতে উনি আমাকে বেশ কিছু কথা বলেছেন, যে জায়গাটা থেকে আমার কাছে মনে হয়েছে যে বিষয়টাকে আসলে এভাবে না নিয়ে যদি পজিটিভলি নেওয়া যায় তাহলে হয়তো বা ওনার জন্য উপকার হতেও পারে, দু তিনটা জায়গা থেকে। সেই জায়গাটা আমি একেবারে অনুষ্ঠানের শেষে গিয়ে বলব। তবে আমি ছোট্ট একটা বিরতি নেব, মাত্র দুই মিনিটের বিরতি। বিরতির পর আবারও ফিরে আসছি। আর এই ফাঁকে সবাইকে বলছি, আমার যে গেস্ট আজকে এখানে আছেন তাকে যদি আপনারা দেখতে চান বা কমেন্টস করতে চান, কোনো কিছু বলতে চান, পরামর্শ দিতে চান, আমার পার্সোনাল যে পেজটি আছে সেখানে অবশ্যই আসবেন, www.facebook.com/kibriya.rj। আমি আবারও বলছি, www.facebook.com/kibriya.rj। পেজটি আরজে কিবরিয়া নামে আছে, প্লিজ লাইক দিতে ভুল করবেন না। ফিরে আসছি মাত্র দুই মিনিট পর।
জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়।
জীবন গল্প।
লাভ, হেট, চ্যালেঞ্জ, মোটিভেশন, লাইস, ট্রুথ,
impossible,
virtue, morality, something beyond entertainment.
Welcome,
welcome to my stage of reality.
Stay tuned
Sunday and Wednesday with me, RJ Kibriya, only on Dhaka FM 90.4. Jibon Galpo, জীবন নাটকের চেয়েও নাটকীয়।
জীবন গল্প। স্বাগত আরো একবার, শুনছেন জীবন গল্প ঢাকা এফএম 90.4 এ। আমি আরজে কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি। আর আজকে এখানে উম্মা সালমা এসছেন তার জীবন গল্প বলার জন্য, তার দু সন্তানকেও নিয়ে এসছেন। দে আর সো কিউট, মাশাআল্লাহ। তো আপনি যদি আপনার জীবন গল্পটা এখানে বলতে চান, প্লিজ আমাদেরকে ফোন করবেন। ফোন নম্বরটি হচ্ছে 09611904904। আমি আবারও বলছি, 09611904904। জি, যেখানটায় ছিলাম, আপনার বিয়ের পরে আপনার সংসার জীবন, আপনার মনে হলো ঢাকাতেই থেকে যাওয়া ভালো, কারণ এখানে আপনি অনেক স্বাধীনতা পেলেন।
হ্যাঁ
জি।
তো ভালো, আমাদের দুজনের মধ্যে আন্তরিকতা, সবকিছু ভালো চলছে। ঢাকায় এসে ও তখন একটা ব্যাচেলর রুমে থাকত, প্রথমবার এসে দেখলাম, 16-17 দিন ছিলাম। তারপরে আমি বাড়িতে গিয়ে বললাম যে এভাবে তো থাকা যায় না, তো একটা বাসা নেওয়ার জন্য বাসা নিল। বাসাটা আপনার ওয়াশরুম বাহিরে ছিল, রান্নাঘরটা বাহিরে ছিল। তারপরও কেন জানি মনে হতো যে এটাই মনে হয় অনেক শান্তি, এরকম একটা অবস্থা। তো এখানে এসে ও খুব ইন্টারেস্ট ছিল তখন আমাকে পড়াশোনা করাবে, কলেজে ভর্তি করালো, সবকিছুই ঠিকঠাক চলছে। এরকম করতে করতে হঠাৎ করে এক বছর শেষে আমি অসুস্থ হয়ে যাই, আমার
পেটে
টিউমার ধরা পড়লো। শেষ পর্যন্ত আমাকে অপারেশন করানো লাগলো। তো এই অপারেশনটাকে কেন্দ্র করে আসলে আমার পেটে টিউমার ছিল, কিন্তু আমার শ্বশুরবাড়িতে অন্যরকম একটা চিন্তাভাবনা করছে যে অপারেশন হয়েছে আর বাচ্চা কাচ্চা হবে না, এরকম ঝামেলা হবে। তো তখন থেকেই তারা মূলত তাদের ছেলেকে কিভাবে কি করবে, আরেকটা বিয়ে দিতে হবে কিনা, বা
মানে ঘটনার পর থেকেই অল্টারনেটিভ একটা চিন্তাভাবনা
শুরু হয়ে গেছে। এটা একদম প্রমাণিত কথা, আমার শ্বশুরবাড়িতে বেশ কিছু কথাবার্তা হচ্ছে, ননদরা এসে ঘরে কান্নাকাটি করতেছে, বলে যে অমুক বাড়িতে গেলাম, আলাপ আলোচনা করলো যে তোমাদের বউ তো আর বাচ্চা কাচ্চা হবে না। এরকম। তো শুনে শুনে খুবই মন খারাপ, কিন্তু আমার শারীরিক অবস্থা এত খারাপ হয়ে গেছে যে ডাক্তার বলছে যে আপনারা দেড় দুই বছরের মধ্যে কোনো বাচ্চা কাচ্চা নেওয়ার চিন্তাই করবেন না, এরকম অবস্থা। তো যাই হোক, শুনে শুনে মন এত খারাপ, আমার আব্বু আম্মু চিন্তায় পড়ে গেল যে সত্যি তো না জানি কি, মানে তাদেরকে বুঝাতেই পারলাম না যে না আমার ওই রকম কোন সমস্যা হয় নাই। গ্রামে তো তারা আসলে তাদের দোষও দিচ্ছি না, ওইভাবে চিন্তা করে নিছে।
আপনার হাজবেন্ড কি জানতো ওই সময়টাতে?
না, হাজবেন্ড জানতো, ও জানতো।
আচ্ছা, উনি কি কথাগুলো কানে তুলতেছিল?
ও বলতো যে শুনো, তারা বলবেই, বলবেই থাক, অসুবিধা নেই, আমি তো জানি বিষয়টা। পরে আমি নিজের থেকে মানে খুব বেশি আগ্রহী হয়ে গেলাম যে না এখন আমার বাচ্চা দরকার। আমি এরই মধ্যে আবার একটা স্কুলে জব নিলাম।
মানে আগ্রহী হয়ে গেলেন বেবি নেওয়ার জন্য, এটা কি ইনসিকিউরিটি থেকে, এক ধরনের অনিশ্চয়তা, সংসারটা থাকবে কি থাকবে না, যারা এই ধরনের কথা বলতেছে?
এটাও ছিল, ইনসিকিউরিটি ছিল, কারণ হলো যে আবার শ্বশুরবাড়িতে গেলে শাশুড়ি খুব কান্নাকাটি করতেন
যে বাচ্চা হবে
না, বাচ্চা হবে না, সে ননদরা মুখ কালো করে থাকতে। তো এইরকম দেখে দেখে আমার খুব আগ্রহী। আর কি ভাই, আমি আপনাকে একটা কথা বলি, আমার না এই ঢাকায় আসার পরে যখন দেখতাম যে মেয়েদেরকে নিয়ে মায়েরা দৌড়াচ্ছে ভিগারণে তার জন্য, তখন লিখিত পরীক্ষা ছিল, তো দৌড়াইতেছে, কোচিং করাইতেছে, গাইড করতেছে, খুব মানে তখনই আমার স্বপ্ন দেখা শুরু হলো যে মায়েরা তো প্রথমে একটা ছেলে সন্তানই চায়, যে একটা ছেলে হোক, কেন কেন জানি না আমি মেয়ে সন্তান চাইতাম মনে মনে, আমার একটা মেয়ে সন্তান।
সাধারণত মায়েরা এটা চায়, কিন্তু আমি অনেক মাকে দেখেছি মেয়ে সন্তানই চায়,
আমার জানা মতে ছেলে সন্তান চায় এটা
আমাদের দেশের প্রেক্ষাপটে বেশি।
তো এখন আমি মনে মনে শুধু, যদিও আমি জানি যে আমার শ্বশুর পরিবারে ছেলে সন্তানের গুরুত্বটা অত্যাধিক, তারপরেও আমি মেয়ে সন্তান চাইতাম। তো যাই হোক, আমি একদিকে পড়াশোনা করতেছি, একদিকে আমি জব করতেছি, মনে হইতেছে যে শান্তি কোনো শেষ নেই, এরকম অবস্থা। তো শেষ পর্যন্ত দুজনের চিন্তা ভাবনার মধ্য দিয়ে বাচ্চা নেওয়ার একটা চিন্তা করলাম। তারপরে আমি একদিকে জব করতেছি, তখন আমার টিউশনি করার চিন্তা, স্কুলে সবাই টিউশনি করে, এখন আমিও টিউশনি করবো, আমার সংসারটা শুরু, আমার বাবার বাড়ি থেকে আমাকে কিছুই দেওয়া হয়নি। এদিক থেকে আমার শ্বশুরবাড়িতে শুরু হলো ঝামেলা যে আমাকে কিছু দেওয়া হয় না। আর এখানে আমার আব্বুর একটা বড় গাফলতি আছে, যেটা হলো যে আমার বিয়ের সময় সবাই গেছে আমার বাবার বাড়িতে আমাকে নিয়ে আসছে, কিন্তু আমার শ্বশুর যায়নি। আমাদের ওইখানে একটা কালচার আছে যে শ্বশুরকে পরে, বিয়েকে পরে খুব আপ্যায়ন করে নিতে হয়, কিন্তু আমার বাবা এটা করেনি। এটা না করার কারণে পরবর্তীতে বাবা এটাকে কোনো গুরুত্বই দিল না, আমি ঢাকায় চলে আসলাম আর এটা গুরুত্বই দিল না। এখন এটা নিয়ে খুব ঝামেলা শুরু হচ্ছে, আমি এবার বাড়িতে গিয়ে খুব কান্নাকাটি, বাবার সামনে তো কিছু বলার সাহসই নেই, আম্মার সাথে কান্নাকাটি করতেছি যে এটা নিয়ে কথা হচ্ছে, ঠিকই তো আমার শ্বশুরকে তো ডাকা উচিত, এ করা উচিত, আপ্যায়ন করা উচিত। তখন বাবা পরবর্তীতে দু তিনবার আমার শ্বশুরকে দাওয়াত করলো, কিন্তু আমার শ্বশুর সেটা গ্রহণ করেনি, গ্রহণ করে নাই, কিন্তু এটা তারা মানে কোনোদিনও স্বীকার করে না যে আমার বাবা এটা করছে। দেখে দেখে বাবা বলল যে আমার মেয়ে থাকে ঢাকায়, আমি আমার বিয়ে আমার সাথে, আমার বাবা একটু এক ঘরে মানুষ, যাই হোক, ওইভাবে চিন্তা করে নিছে। কিন্তু এই জিনিসটাই পরবর্তীতে অনেক পরে আমি টিউশনি করতে লাগলাম, তারপরে স্কুলে চাকরি করতে লাগলাম, নিজের পড়াশোনা সবকিছু একই সাথে, এত ভালো লাগতো। তো আমার মেয়েটা হওয়ার 7-8 দিন আগে আমি স্কুল থেকে ছুটি নিলাম, নেওয়ার পরে ওকে ডেট দিল, হলো ডেটের 18 দিন আগে আমার বাচ্চাটা হবে, আমি তো তা জানতাম না, আমি এতটাই অজ্ঞ ছিলাম, আমি ভাবতাম যে মানে ডাক্তার যেদিন বলছে সেদিনই বাচ্চা জন্মগ্রহণ করবে, এরকম জানতাম। তো যেদিন জন্ম হবে সেদিন আমি সকালবেলা, আমার খারাপ লাগতেছিল, আমি বললাম যে তুমি অফিসে যাওয়ার সময় আমাকে একটু নিয়ে যাও, আমি স্কুলে যাবো, বলে যে না যাওয়ার দরকার নেই। এরই মধ্যে আমি একদিনও মানে এই যে আমার অসুস্থ অবস্থায়, আমার বাবার বাড়ির লোকজনও বলতে পারবে না আমি কিরকম অবস্থায় আছি, বা শ্বশুর বাড়ির লোকজনও বলতে পারবে না, আমাকে দেখে নেই, কিন্তু এমনি খোঁজ খবর হচ্ছে, জানানো হচ্ছে প্রতিনিয়ত। পরে গেলাম স্কুলে, গেলাম দুপুর পর্যন্ত কাজ করলাম, করে টোরে বাসায় গেলাম, এখন দেখি যে না আমার শরীরটা খুব খারাপ হচ্ছে। পাশের বাসার ভাবিকে গিয়ে বললাম, ভাবি আমার তো এরকম সিমটম দেখা দিচ্ছে, কি করব, বলে যে হাসপাতাল চলে যান। বললাম, বলার পরে বলে যে তুমি না 3-4 দিন আগে ডাক্তার দেখে আসছো, বলে যে না ওই বাসার ভাবি বলছে আমাকে ডাক্তারের কাছে যেতে হবে। পরে বলল যে তাহলে আমি একটা সিএনজি ডাকি, আমি বলে যে না সিএনজি না, রিক্সায় যাবো, রিক্সায় যাবো মানে কথা বলতে বলতে যাবো, এরকম একটা অবস্থা। তো রিক্সা নিয়ে যাচ্ছি, এই পেইন হচ্ছে, আবার কিছুটা কমতেছে, যখন কমতেছে তখন দুজন গল্প করতেছি, আবার যাচ্ছে এরকম। পরে আমাকে মগবাজার আদিন হসপিটাল ভর্তি করানো হলো, ওইখানে করানোর পরে আমার এই বড় মেয়েটা সারা রাত থাকার পরে পরের দিন জন্মগ্রহণ করলো। তো তারপরে আমি যখন স্কুলে খবর দিলাম, ওরা ভাবতেই পারে নাই যে কি বলে, কালকেও স্কুল করে গেল, ডিউটি করে গেল, এই মানুষটা আজকে বলে যে এরকম অবস্থা। পরে জন্মগ্রহণ হলো, ঠিক আছে, সবকিছুই ওকে হলো, নর্মালি বাচ্চা জন্ম নিল, কিন্তু বাচ্চাটা খুব অসুস্থ ছিল,
ওয়েট
কম ছিল, দেখতে ভালো ছিল না, একদম কুচড়ে ছিল, কিরকম একটা বাচ্চা। তখন মন খারাপ হয়েছে যে আসলে যে আমি এতটা পরিশ্রম করছি যার কারণেই হয়তো যে আমার কলিগরা বলতো, হ্যাঁ এখন মনে হয় যে এতটা কলিগরা বলতেন যে এত কষ্ট করতে হয় না এই সময়। তা আমি দেখলাম যে আমার শরীরে তো ভালোই সামর্থ্য আছে, আমি করবো না কেন, ঘরে বসে থাকবো কেন। তো কিবরিয়া ভাই আমার একে নিয়ে খুব ঝামেলা পোহাইতে হলো।
নাম কি হলো মেয়েটার?
হাবিবা রহমান ওহি।
ওহি, হ্যাঁ।
তো ওকে নিয়ে আমার খুব ঝামেলা, সুস্থ ছিল না, খুব খারাপ অবস্থা। পরে হওয়ার পরে আমাদের বাড়ি থেকে আম্মা আসলো, মামিরা সবাই আসলো, আমার শ্বশুরও আসছেন। এসে খুব প্রথম রাত্রি বেশ সবাই খুব খুশি। পরে আমাকে ১৮ দিন বয়সে আমি আমার বাবার বাড়িতে যাই। প্রথমে শ্বশুর বাড়িতে যাই, সেখান থেকে কিছুদিন থেকে আমার বাবার বাড়িতে যাই। তো এখন বাচ্চাটা অসুস্থ জন্য আমাকে আমার আম্মা ঢাকায় আসতে দিল না। তো ৩.৫ মাস বয়সে আমি আবার ঢাকায় চলে আসি। তখন বাচ্চাটা একটু ফুরফুরে হয়েছে, বাবা মার কাছে ছিলাম, খুব যত্ন আদি, ভালো একটু মোটামুটি, কিন্তু অসুখ তার লেগেই থাকে একটার পর একটা একটার পর একটা। তো এরই মধ্যে আমি যখন ঢাকায় চলে আসি, এখন আবার আমাকে স্কুল থেকে, আমি কিবরিয়া ভাই মানে ভালোই টিচিং দিতে পারতাম আর কি, যার কারণে তারা খোঁজ খবর নিচ্ছে। আর পরে গেলাম ওকে নিয়ে, এখন বলে যে না আপনি আবার স্কুলে জয়েন করেন। আমি বললাম যে না এত ছোট বাচ্চা নিয়ে কিভাবে কি, বলে যে না এখানে খালারা আছে, ওকে দেখবে, আপনি আপনার কাজ করতে থাকেন, আপনাকে অনেক সুযোগ সুবিধা দেওয়া হবে, ১১টা পর্যন্ত আপনি থাকবেন, এরকম। তো এরকম হয়েছে, আমার সংসারের দিক থেকে আমার দরকার। আমি এখানে একটু বলে রাখি কিবরিয়া ভাই, কোনোদিনই আমি সংসারে এসে আমার সংসারটাকে ওইভাবে একদম ফুলফিল পাই নাই যে না মাস শেষে ঘর ভাড়াটা দিতে গেলে আমার কোনো কষ্ট হবে না। তো এখন দেখলাম যে না আমার সংসারে তো আমি কিছু না করা ছাড়া তো আমি নিশ্চিন্তে থাকতে পারবো না। তো আমি এই ৩.৫ মাসের বাচ্চাকে নিয়ে স্কুলে যাচ্ছি, এদিক দিয়ে আমার মন খারাপ। আমার দেবর ছিল আমার কাছে, আমার দেবর আমার বড় ভাইকে রেখে বলতেছে যে এস ভাই, খুবই কষ্ট পেলাম, আমার ভাইয়ের যদি প্রথম বয়সে একটা ছেলে হতো, তাও আবার মেয়ে, আমার ভাইয়ের এমনি অবস্থা ভালো না, তারপর যদি একটা ছেলে হইতো তাও আমরা একটু নিশ্চিত থাকতাম, মেয়ে সন্তান হলো। এই এখান থেকে শুরু হলো মেয়ে সন্তান, মেয়ে সন্তান। তাদের ছেলের জীবনে প্রথম একটা ছেলে হলো না, ভাইয়ের জীবনে প্রথম একটা ছেলে হলো না।
এটা কে বলতো? পরিবারের সদস্য?
পরিবারের, আমার
শ্বশুরের সদস্য। দূরে থাকতো, ওই ধরনের কথা বললেই কি বা যায় আসে?
আমার দেবর থাকতো আমার কাছে তখন।
দেবর আপনার সঙ্গে থাকতো? ওকে।
তো অনুভূতিটা তো প্রকাশ হতো, এটাই হলো কথা, ফোনে বা বিভিন্ন ভাবে এরকম। আমি বাড়ি যেতাম তখন, বাড়ি গেলেই দেখা যেত যে আমার শাশুড়ি কান্নাকাটি করতেছে যে এই আমার ছেলের জীবনে প্রথম একটা ছেলে হলো না, মেয়ে হলো, এরকম। তো পরে যাই হোক, এখন আমি এই বাচ্চাটাকে ৩.৫ মাসে নিয়ে আমি স্কুলে খালাদের কাছে দেই, খালারা দুইটা বেঞ্চ একসাথ করে কাঁথা টাথা বিছাই দিয়ে ওকে শোয়াই দেয়, আমি এদিকে ক্লাস করি। করে টোরে পরে বাকি কিছু খাতাপত্র থাকে এগুলা নিয়ে আমি ওকে রিক্সায় করে নিয়ে তারপরে বাসায় চলে যাই। ও রাতে যখন ওকে ঘুম পাড়াই, ঘুম পাড়ানোর পরে আমি স্কুলের কাজগুলা করি, করে পরের দিন সকালে আবার ওকে নিয়ে আমি স্কুলে আসি। এরকম করে করে আমার চলতে থাকে। তো চলতে থাকার পরে এরই মধ্যে ওর অবস্থাটা ভালো না, এখানে ইনকাম হচ্ছে না। তো আমার ছোট খালা থাকে ঢাকায়, উনি আমাকে একটা অফার করলো যে তোমার খালু তো বাহিরে লোক পাঠায়, তো ওকে পাঠাবে কিনা, জাপানের কথা বলছিল তখন। আমি আসলে কিবরিয়া ভাই এখন যতটা বুঝি তখন বুঝতাম না, ভাবতাম যে যা বলে ওইটাই মনে হয় সঠিক। আর এদিকে আরেকটু বলি, আমাকে বিয়ের সময় বেশ গহনাগাটি দেওয়া হয়, ওই যে আমার মেজদাবর সৌদিতে ছিল, আপনার গলার হার, হাতের চুড়ি টুড়ি বালাটালা এগুলো দেওয়া হয়। তো দেওয়া হলে পরে আমি আমার চিন্তা করলাম যে আমার অবস্থা তো খুব খারাপ, ঢাকায় থাকতে হলে আমাকে লাগবে, আমার আব্বুকে জানালাম, আব্বু বলছে যে ঠিক আছে, টাকা পয়সা লাগলে আমি দিব, দেখো জাপান যাওয়ার কোনো ব্যবস্থা করতে পারে কিনা। তা বলল যে, আমি জিজ্ঞেস করলাম এখন আপনাদের কি লাগবে, বলে যে ১,০০,০০০ টাকা লাগবে। তা আমি আমার আব্বুর কাছ থেকে ওই ১,০০,০০০ টাকা এনে তাদেরকে দিই।
আচ্ছা,
দেওয়ার পরে আমি জানি যে আমার হাজবেন্ড এই লাইনে আছে, সে তো বুঝবে অন্তত। তাকে জিজ্ঞেস করলাম, সেও বলে যে না ঠিক আছে, হবে হয়তো। দিয়ে রাখলাম কিবরিয়া ভাই, এখানে আমি প্রথম যে আমার ঢাকার শহরের যে কিছু জিনিস বুঝে আমি এখান থেকে শুরু করি। পাসপোর্টটা নিয়ে ফেলানোই ছিল, কোনো প্রসেস করার জন্য দেওয়া হয়নি। আমি তো আশায় থাকতেছি। এখন আমার হাজবেন্ড বলতেছে যে ও তো, আমি তো বাহিরে গেলে দেখা গেছে যে ৫-৬ বছর একটা না থাকা লাগবে, আমাদের আরেকটা সন্তান নেওয়া উচিত, পরপর হয়ে গেলে আমাদের পরবর্তীতে আর ঝামেলা হবে না।
এটা কে বলছে?
আমার হাজবেন্ড বলতেছে।
আমার হাজবেন্ড বলছে, ওকে।
তা আমিও চিন্তা করে দেখলাম যে না ঠিকই তো, ও যখন থাকবে না তখন আমি কি করব। আমার এই ফাঁকে আমি বাচ্চা যদি আরেকটা সন্তান আল্লাহ পাক দেয় তাহলে আমি দুজনকে একসাথে বড় করে ফেলি। তো দুজনের চিন্তাধারার মধ্য দিয়ে আমি আবার বাচ্চা নেওয়ার চিন্তা করলাম। আমার বড় মেয়ের যখন এক বছর বয়স তখন আমি আবার কনসেপ্ট করি। তো ভালো কাটতেছে, আমি তো জানি যে ওদিক থেকে খোঁজখবর নিচ্ছি, প্রতিনিয়ত বলে যে হ্যাঁ অমুক প্রসেস হচ্ছে, অমুক প্রসেস হচ্ছে, তোমরা টাকা পয়সা গুছাও, এই করো সেই করো। তো আমাকে যে জিনিস গহনাগুলো দেওয়া হলো, এখানে বড় দুইটা গহনা ছিল, একটা গলার হার আর হাতের দুইটা বালা।
আচ্ছা,
কোনো না কোনো ভাবে প্রসেস করে আমার ননদরা ওই চুরি দুইটা নিয়ে গেল।
জি,
নিয়ে গেল। আমার কাছে বালাটা থাকলো আর টুকটাক জিনিসপত্র গুলো থাকলো।
ওকে,
তো এখন আমি আমার মূল টাকা নাই, কোনো গচ্ছিত টাকা পয়সা নাই, আমি আমার আব্বুর থেকে নিয়ে আসবো আর আমার এই গহনাটুকুই আছে। এই গহনাটুকু আমি আমার ছোট খালার কাছে রাখলাম, বললাম যে যখন প্রসেস হয় তখন আপনারা এইভাবে ভাবে আপনারা এটা বিক্রি টিক্রি করে দিয়ে তারপরে যতটুকু দেখেন কতটুকু হয়।
আচ্ছা,
এই করে, কিন্তু আমি তো জানতামই না যে আমার পাসপোর্ট ড্রয়ারেই পড়ে আছে, তারা কোনো প্রসেস করছে না।
আচ্ছা,
হ্যাঁ, তো বলতেছে যে টাকা পয়সা অ্যারেঞ্জ করো, এই করো, কিছুদিনের মধ্যেই হয়ে যাবে। আমি খুব উৎসাহী, এদিক দিয়ে আমি তো অসুস্থ, আমার বাচ্চাটা বড় হচ্ছে আস্তে আস্তে, এখন এই বাচ্চাটাও ছোট, খুব ঝামেলা হচ্ছে। তখন আমি আমার হাজবেন্ডকে বললাম যে তুমি যে এখানে যে কাজগুলো করতেছো এগুলো ক্লোজ করো, কারণ তুমি যখন চলে যাবে তোমার এই পেশাটা তো ভালো না। দেখা গেল যে তুমি চলে যাবে, লোকজন এসে আমাকে একটা পাকড়াও করবে, বলবে যে আপনার হাজবেন্ডের কাছে এত টাকা পয়সা পেতাম এটা সেটা।
আচ্ছা,
একটা পর্যায়ে আমার কথা শুনে শুনে আমার হাজবেন্ড একদম মানে বেকার হয়ে যায়। শেষ পর্যন্ত আমার গহনাগুলা তারা বিক্রি করলো, করলো, করার পরে টাকা পয়সা এদিকে, শেষ পর্যন্ত চার পাঁচ মাস কি প্রায় বছরখানেক আমার ছোট বাচ্চাটা জন্ম হয়ে গেল। জন্মগ্রহণেরও কয়েকদিন পরে আমি শুনলাম যে না আর হবে না,
হবে না বলতে
হবে না, বিদেশ যাওয়া হবে না, এটা প্রসেসিং হয়নি।
আচ্ছা,
তো এখানে আমি আমার শ্বশুর বাড়িতে আরেকটা লাঞ্ছিত হয়ে গেলাম যে তোমার আত্মীয় স্বজনের কারণে আজকে এরকম দুরবস্থা, তারা পারবে বলে নিয়ে এরকম সেরকম কিছুই করল না। এখন আমার হাজবেন্ড খুব সহজ সরল মানুষ, আমি এটা অস্বীকার করব না। তখন একদম মানে কাজটা ছেড়ে দিয়ে কম অবস্থা আমার যে আমি আমার ঘরে মানে চাল ডাল নুন তেলটা থাকতে কষ্ট হতো, কারণ ও কিছু করতেছে না, এরকম অবস্থা। আমার ছোট মেয়েটা আস্তে আস্তে একটু বড় এত সুন্দর হয়েছে ও। এখন এখানে আরেকটু বলে, আমার হাজবেন্ড প্রথম মেয়েটা মেনে নিল, কিন্তু দ্বিতীয়বার সে কি স্বপ্ন দেখছে, তখন আমিও স্বপ্ন দেখছিলাম যে একটা ছেলে হোক, পরবর্তীতে হয় নাই, হাসপাতাল এরকম কিছু অবস্থা করছে, সে মানে নারাজ নারাজ অবস্থা।
হাসপাতালে কি করেছে?
হাসপাতালে সে মানে উগ্র হয়ে গেছে, বলতেছে যে কেন হলো না, ছেলে হলো না। হ্যাঁ, আমি তো জানতাম ছেলেই হবে, কখনো তো আমাকে বলে নাই, কয়েকবার আলট্রাসাউন্ড করানো হয়েছে, সে তো আমাকে কখনোই বলে নাই।
কে বলে নাই? আপনি বলেন নাই?
আমি বলিনি।
আসলে কি বলেন নাই?
আসলে আমাকে জানানোই হয়নি, আমি কখনো ডাক্তারের কাছে জানতেই চাইতাম না, ভয়ে ভয়ে জানতেই চাইতাম না যে আমার কি ছেলে হবে না মেয়ে হবে।
ভয় কেন করতেন? যদি
মেয়ে হয় কেন করতাম, যে আবার যদি মেয়ে হয়, এটা শুনলে যদি আমার শারীরিক অবস্থাটা খারাপ হয়ে যায়, এজন্য। পরে আমার আম্মা ছিল, আমার ছোট খালা ছিল, তারা দেখছে যে এরকম অবস্থা, পরের দিন আমার ছোট খালা হাসপাতালে এসে বলতেছে যে তুমি বাচ্চাটাকে বিক্রি করো, আমি তোমার বাচ্চাটাকে নিয়ে নিব।
কে বলতেছে এটা?
আমার ছোট খালা বলতেছে
আপনাকে।
হ্যাঁ, আমাকে বলতেছে। আমি তখন বেডে শোয়া, পরের দিন এত সুন্দর হয়েছে ও।
তো আপনাদের পারিবারিক আচরণ দেখে সেই প্রস্তাবটা দিয়েছে?
এই প্রস্তাবটা দিয়েছে। আমি বললাম যে কেন, বলে যে তোমারও মন খারাপ, আর ওর বাবাকে যেরকম দেখলাম মনে হয় না সে মেয়ে দেখে খুশি। আসলে মেয়েরাই যে ভালো, আর আমাদের পরিবারে মেয়ে কম বলে আমাদের পরিবারে খুব চাহিদা মেয়ের।
জি,
আমাদের পরিবারের সবাই খুব খুশি যে আমার পরপর দুইটাই মেয়ে। এখন বলছে যে তোমার মেয়েটা এত সুন্দর হয়েছে, ও ওকে আমি নিয়ে নিব, তোমাকে আমি 3 লাখ টাকা দিয়ে দেই, তুমি মেয়েকে আমাকে দিয়ে দাও, তুমি একটু সুস্থ হলে তাকে জিজ্ঞেস করো, সে কি মেয়ে দেখে কি খুব বেশি নারাজ, যদি হয়ে থাকে আমি ওকে কিনে নিব, ওকে আমি মানুষ করব। তো সত্যি সত্যি আমি আমারও মনের মধ্যে খুব ছিল, আমিও গিয়ে তাকে জিজ্ঞেস করছি, বলে যে আমি ওকে বিক্রি করে দিতে চাই।
আমরা বিরতি নেব প্রিয় শ্রোতা, ছোট্ট একটা বিরতি। আপনারা শুনছেন জীবন গল্প। জীবন গল্পে আজকে উম্মে সালমা এবং তার দুই মেয়ে, একটা হচ্ছে বড়টার নাম হচ্ছে ওহি, আর ছোটটার নাম
ঐশী।
ঐশী আছে এবং ঐশীকে নিয়ে কথাগুলো হচ্ছে। আমরা আবারও বলছি যে পুরোপুরি পারিবারিক একটা গল্প, কিন্তু গল্পটা এমন একটা জায়গায় গিয়ে ঠেকেছে যেখানে একটা অন্যরকম আবেদন আছে। আমাদের এই পারিবারিক জীবনে প্রতিনিয়ত আমরা বিভিন্ন সমস্যার মুখোমুখি হই। আমাদের পুরো জীবনটাই একটা সমস্যা নিয়ে একটা জার্নি। কখনো আমরা সেই সমস্যা থেকে উত্তরাতে পারি, কখনো আমরা সেই সমস্যা থেকে উত্তরাতে পারি না। আমাদের জীবনের মোড়টা অন্যদিকে ঘুরে যায়। এই জীবনের সবচাইতে বেশি অসুখী হওয়ার জন্য আমার কাছে যেটা মনে হয়, আমি একবারে নিজ অভিজ্ঞতা থেকে আপনাদের এই কথাটা বলছি, সবচাইতে অসুখী হওয়ার জন্য প্রধানতম উপাদান যেটা, সেটা হচ্ছে আমি যাদেরকে চিনি তারা আমার চেয়ে এগিয়ে গেল, আমি তাদের কাছ থেকে অনেক বেশি পিছিয়ে থাকলাম। এই জিনিসটা আমাদেরকে যত বেশি অখুশি করে, আমার মনে হয় না যে আমাদেরকে এর চাইতে অন্যান্য কোন উপাদান অনেক বেশি অখুশি করতে পারে। এবং একইভাবে এই জন্য হয়তোবা সৃষ্টিকর্তা আমাদেরকে বলেছেন যে সুখী, তুমি কতটা সুখী, তুমি কতটা ভালো আছো সেটা বোঝার জন্য তোমার চেয়ে কতটা খারাপ আছে সেদিকে তুমি তাকাও, তাহলে দেখবে তোমার নিজের দুঃখগুলো অনেক হালকা হয়ে যাচ্ছে। ভাইস ভার্সা কিন্তু একটা আরেকটার একেবারে পরিবর্তক বা পরিপূরক। আমরা একটা কাজ করি, বিরতির পর ফিরে এসে গল্পে আবারও জয়েন করি। আর সবাইকে বলছি যে আপনারা চলে আসুন আমাদের ইউটিউব চ্যানেলটিতে, সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন, বেল বাটনটা অন করে দেবেন, তাহলে নোটিফিকেশন পেয়ে যাবেন আপনার মোবাইলে নেট অন করবার সঙ্গে সঙ্গে। আমাদের ইউটিউবের ঠিকানা হচ্ছে www.youtube.com/dfm904। আমি আবারও বলছি youtube.com/dfm904। প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফিরছি ছোট্ট একটা বিরতির পর।
জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়। জীবন গল্প। লাভ, হেট, চ্যালেঞ্জ, মোটিভেশন, লাইস, ট্রুথ, ইম্পসিবল, ভার্চু, morality, something beyond entertainment. Welcome to my stage of reality. Stay tuned Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4. Jibon Galpo, Jibon Natoker Cheo Natokiyo.
স্বাগত আরো একবার শুনছেন জীবন গল্প ঢাকা এফএম 90.4 এ। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং উম্মে সালমা আজকে এখানে আছেন তার জীবন গল্প নিয়ে কথা বাড়ি। উম্মে সালমা, আপনার কাছে আবারও ফিরছি। জি, তো আপনি রাগ করে একসময় বলেই ফেললেন আপনার হাজবেন্ডকে যে ঐশীকে আপনি বিক্রি করে দিতে চান।
জি,
তারপর
পরে বলল যে কেন আমি আমার মেয়েকে বিক্রি করবে কেন। আমি বললাম যে তুমি তো মনে হয় খুশি না, মনে হয় কি তুমি আসলেই খুশি না। আমি এতদিন জানতাম যে তোমার পরিবারের সবাই খুশি না, কিন্তু এখন বুঝতে পারলাম যে তুমি খুশি না। পরে আমাকে বুঝিয়ে বলল যে না, আসলে আমার খুব আশা ছিল একটা ছেলে দরকার, একটা ছেলে হলে তো আমাদের আর চিন্তা ভাবনা থাকতো না। যাই হোক, এগুলো মনে কোনো কষ্ট নিও না, আল্লাহ যা দিছে তা নিয়ে আমরা থাকব। পরবর্তীতে আমি এখান থেকে সান্ত্বনা যে না, আমাকে আমার হাজবেন্ড বুঝিয়ে বলছে, বাস এটুকুই। কিন্তু আমি যতবারই আমার মেয়েদেরকে নিয়ে বাড়িতে যেতাম, আমার শাশুড়ি ততবারই কান্নাকাটি করতেন, পরপর দুইটা মেয়ে। প্রথমবার তো ছিলই, এখন আরো বেশি। আমার ছোট ননদ বলতো যে মেয়ে বাচ্চা আমার একদমই পছন্দ না। এই দিকগুলো দেখে দেখে আমার খুব, আমারও নিজেরও এখন কেন জানি মেয়েদের প্রতি একটা
এক ধরনের প্রতিবাদ করতেন না যে
না না কিছুই করতাম না,
কিছু বলতেন না।
না, এখন আমার মন থেকে কেন জানি একটা আমারও অনীহা চলে আসছে
ওই সময়টাতে যে না মেয়ে বাচ্চা
যে আসলে ছেলে দরকার। তারপরে যাই হোক, আমি ঢাকায় আসলে মোটামুটি আবার ঠিক হয়ে যাই।
আচ্ছা,
বাড়িতে গেলেই সমস্যাগুলো হয় কিন্তু ঢাকায় আসলে ঠিক হয়ে যায়। এরই মধ্যে যখন আমার হাজবেন্ড পুরোপুরি একদম বেকারের মতো অবস্থা, হালকা পাতলা কিছু করে, তখন আস্তে আস্তে প্রকাশ পেতে শুরু করলো। আমরা একটা বড় বাসা নিলাম, মানে দুই বাচ্চা হয়ে গেছে, এখন একটু বড় ফ্ল্যাট নিলাম, আগে ছোট বাসায় ছিলাম।
তো আমাকে একটা জিনিস একটু বলেন, মানে আমার মাথায় আসছে না, যেহেতু আপনার হাজবেন্ডের কোনো ইনকাম নাই, আপনাদেরও দুটো বাচ্চা হয়ে গেছে, খুব স্বভাবতই একটু বড় বাসা দরকার, কিন্তু যখন একটু বড় বাসায় যাচ্ছেন তখন একটু চিন্তা ভাবনা করার দরকার না যে পয়সাটা কোত্থেকে আসবে?
জি, আমার ছোট ভাইটা তখন আমার সাথে ছিল। ভাইকে বলছি, ভাই তুই আমার সাথে ছিল বলতে অন্য জায়গায় থাকতো, ভাইকে বলছি ভাই তুই আমার সাথে থাক, আমার সাথে থেকে আমাকে কিছু দে, এখানে থাকলে হয় কি বাসাটা একটু বড় হলো, ভাই তো আর সবসময় থাকবে না সারাদিন, এরকম একটা চিন্তা ভাবনা। আর আমি টিউশনি বাড়িয়ে দিলাম, স্কুল করতে লাগলাম, এরকম অবস্থা। আর ওকে বললাম যে তুমি টুকটাক কিছু করো।
আচ্ছা,
তো খুব কষ্টের মধ্যে বাসা ভাড়াটাই দেই কিন্তু খাওয়া দাওয়া খুবই কষ্ট, এরকম করে দিন যেতেছে। এখন এই থেকেই আমাদের সংসারে অশান্তি শুরু, মানে আমিও সহ্য করতে পারি না যে আমার ইনকামটা কেন, আমার টাকাটা আমি জমাবো, এ করবো, সে করবো, কেন সংসারে খরচ করি, তুমি কেন ভালো কিছু করতে পারতেছ না।
ও কি চেষ্টা করতো না নাকি, মানে চেষ্টা করতে হতো না?
ব্রেক হয়ে গেছে জাপান যাওয়ার বিষয়টা নিয়ে, আবার তার চেষ্টাটা কম।
আচ্ছা,
এই করে করে ওর সাথে আমার দ্বন্দ্ব বিরোধটা লেগে যাচ্ছে, মাঝে মাঝে ঝগড়া বিবাদ হইতেছে, মাঝে মাঝে ঝগড়া বিবাদ হইতেছে। এখন কিছু কিছু সময় সে তার পরিবারে এগুলো ব্যক্ত করতেছে, ব্যক্ত করার কারণে এই আমার শ্বশুর শাশুড়ি এখান থেকেই শুরু করে তোমার পরিবার বাড়িতে পাঠিয়ে দাও।
মানে বিষয়টা হচ্ছে ঢাকা থেকে থাকার যেহেতু তুমি এফোর্ড করতে পারছো না, সুতরাং ঢাকা থেকে তুমি ওকে গ্রামের বাড়িতে পাঠিয়ে দাও।
এখন আমার কথা হলো যে আমি না, আমি যাবো না, আমি আমার মেয়েদেরকে আমি ঢাকায় পড়াবো, যত কষ্টই হোক না কেন আমি আরো বেশি কষ্ট করব।
তখন আপনার মেয়েরা কোথাও পড়াশোনা করে না?
না, ছোট।
আচ্ছা,
তো দেখতে দেখতে আমার বড় মেয়েটা যখন 5 বছর বয়স, ওকে আমি অন্য কোন স্কুলে দিইনি, আমি যে স্কুলে ছিলাম আসা যাওয়া করতো আর কি। খুব ইন্টারেস্ট, আমি তো আগের থেকেই আমার ফিগার অনেছে কবে মেয়ে বড় হবে, আমি পারি না যে টেনে হিস্ট্রি বড় করি।
আচ্ছা,
5 বছর বয়স যখন হলো, নার্সারিটা কোন রকম পড়ছে, তখন আমি ওকে ট্রায়াল দেওয়াইলাম। অনেক স্টুডেন্ট, তারপরে ভালো লাগতো পড়াশোনাটা। আমি বিগত দিনগুলোতে, বিগত বছরগুলোতে আমি প্রশ্নপত্রগুলো একটু গাইডের পিছনে দেখে থেকে, আমার কেন জানি না এটা একটা আলাদা যুগ ছিল। তা এখন আমি মেয়েকে পরীক্ষা দেওয়ালাম, তখন পরীক্ষাও ছিল, লটারিও ছিল। এখন পরীক্ষা দেওয়া দেখলাম যে না, সে পরীক্ষায় আসছে, রেজাল্ট আসছে, তা আসছে। এরই মধ্যে আমার কথা হলো, এবছর আমার ভিকারনেসে না হলে আমি ভালো একটা স্কুলে দিবই আমার মেয়েকে।
আচ্ছা,
তা আমি করলাম কি, ওকে ন্যাশনাল আইডিয়াল স্কুলটাতেও পরীক্ষা দেওয়ালাম। এখানে বাসাইতে আসলো, কিন্তু লটারির ডেট দিল পরে, এরই মধ্যে আমি ন্যাশনাল আইডিয়ালে পরীক্ষা দেওয়ালাম। দেওয়ানোর পরে মেয়ে এখানেও টিকে গেছে। তো টিকে যাওয়ার পরে এখন আমি তো ওর বাবাকে বলতেছি যে লটারিতে আসবে না, ওইখানে আমাদের এত ভালো ভাগ্য নাই, তুমি মেয়েকে এখানে ভর্তি করে দাও। তো ন্যাশনাল আইডিয়ালে আবার খরচটা বেশি। তা এখন বলতেছে যে না, আমার কেন জানি মনে হয় ও এখানে টিকে যাবে। আমি বলি যে না, লটারির উপরে তুমি ইয়ে করে থাকো না, এখানে 3 দিন সময় দিছে, তুমি ভর্তি করো। এটা নিয়ে একটা পর্যায়ে আমি একবারে খাওয়া দাওয়া বন্ধ করে দিই, রাগ করে, তুমি আমার মেয়েকে পড়াইতে চাও না। বলে যে না, আমার কেন জানি মনে হয় ও টিকে যাবে। তো যেদিন রেজাল্ট হবে সেদিন সকালবেলা, শীত, অনেক ঘন কুয়াশা, তো আমি ফজর নামাজ পড়ে শুয়ে আছি, সে দেখে যে রেডি, যাবে রেজাল্ট আনতে। আমি বলে যে শুধু শুধু মেইন ব্রাঞ্চে দেয় রেজাল্টটা। তো এখানে কেবিআই ভাই আপনি জানেন কিনা আমি জানি না, যে ওইখানে নাকি বাংলাদেশ ব্যাংক থেকে নাকি কি খুব একটা সুন্দর সিস্টেম নাকি করে, আমি আর যাইনি, ওর বাবা গেল, গিয়ে পরে আপনার খবর দিল যে না, মেয়ে হয়ে গেছে। ওই দিনটা যে মানে কিরকম কাটছে আমার জীবনে, মনে হয় একটা অত্যাধিক বড় পাওয়া, রেজাল্ট এবং লটারি দুইটা টিকে গেল, বাচ্চাটা ছোট, আমি প্রথমবারই তাকে পরীক্ষা দেওয়ালাম, অন্যরকম একটা অনুভূতি। তাই ওর বাবা এতটাই আনন্দিত হয়েছে ওইখানে, আমাকে খবর দিল মানে খুশিতে, আর ওই দিনের অনুভূতি এখন আর প্রকাশ করা যাবে না, অনেক বড় একটা অনুভূতি। আমি বলছি যে ওকে জড়ায় ধরে বলতেছি যে ওহি, তোদের সংসারে আমি এই এত বছর একটা বড় একটা
মানে কিছু পেলাম,
কিছু পেলাম, অনেক খুশি আজকে আমি, আমার মনে হয় একটা আমার শুধু হাওয়ায় হাওয়ায় আমি উড়ে বেড়াইছি, এইরকম একটা অবস্থা। তো ভর্তি করালাম মেয়েকে, মেয়ে 1 কমপ্লিট করলো, 1 বছরটা ভালো, খুব ভালো কাটতেছে, বাবারও খুব আগ্রহ, আমারও। আমি ওকে পড়ানোর জন্য দেখা গেছে টিউশনই করি রাত 11টা পর্যন্ত, স্কুল করি, তারপরে আমার মেয়েটাকে আমি পড়াইতেছি। পরের বছর আমার ছোট মেয়েটা খুবই ছোট, ওটা এখনো স্কুলে টিস্কুল কোথাও দেয় নেই, পড়াশোনা এখনো হাতে দেয় নেই, নিজে নিজে একটু একটু পড়ে। পরে আমার আবার নেশা, ওকে আমি দেওয়াই, দেখি বোনের কোটায় আসে নাকি, যদি হয়ে যায় তাহলে আমি ওকে 2 বছর রেখে দিব, কারণ লটারিতে আসবে এমন তো কোনো গ্যারান্টি নেই। পরের বছর আবার আমি ওকে পরীক্ষা দেওয়া, সবাই না করলো, বললো যে না, এত ছোট বাবুটাকে দেওয়ার কোনো দরকার নেই, না দেখি ও একটু ঘুরে আসুক,
ছোট মেয়েটা
ও খালি আমাকে ছাড়ে না, দেখি ও পরীক্ষার ভিতরে ও যেতে পারে নাকি, আমি একটু দেখি আসবে, যে এরকম কোনো কথা নেই। পরে আমি ওকে আবার পরীক্ষা দেওয়ালাম, দেখি সেও দেখি যে বাসাইতে চলে আসছে রেজাল্ট,
মানে দুজনেই খুব মেরিটোরিয়াস ছিল।
হ্যাঁ, মোটামুটি। তো এখন তাও রেজাল্ট দিয়ে এখন ওর বাবা বলছে যে তুমি, আমি বাড়ি যাবো ডিসেম্বরে, বলে যে না তুমি বাড়ি যাও না, ওর রেজাল্ট দেবে, আমি বলি না ওইসব রেজাল্টের জন্য থেকে লাভ নেই, আমি ঘুরে আসি, ও টিকবে না, ও আসবে না লটারিতে। আমি চলে গেলাম 19 তারিখে, 20 তারিখে লটারি হচ্ছে ঢাকায়। তো এখানে মজার একটা বিষয় আমি একটু উল্লেখই করি, আমার কাছে ভালো লাগার বিষয়টা আমার জীবনের জন্য। বাড়ি গেছি আমি সকালে, গিয়ে ভোলায় পৌঁছালাম, তো আমাকে বলতেছে যে আমি রেজাল্ট আনতে যাচ্ছি। আমি বলছি যে শুধু শুধু কি দরকার, রেজাল্ট তো পরে জানাই যাবে, কারণ আমি যাবো। রেডি রেডি হয়ে গেছে। আটটার সময় আমার পরিচিত ভাবিরা ফোন দিছে যে এরকম এরকম এখনই শুরু হতে যাচ্ছে অনুষ্ঠানটা, লটারি শুরু হতে যাচ্ছে, আগে বোনের কোটাটা টান দিবে তারপরে।
আচ্ছা,
তা আমি কথা বলতে নিছি, পর বলে যে একটু রাখেন রাখেন, এই মাত্রই শুরু হইতেছে। কিবরিয়া ভাই দুই মিনিটের মধ্যে সে আমাকে ফোন দিয়ে জানায় ওই ভাবি যে আপনার মেয়েটা তো টিকে গেল। অবাক, মানে বসুন্ধরা ব্রাঞ্চে আপনার সর্বপ্রথম বোনের কোটায় আমার মেয়েটা।
কি কোটা ছিল? বোন কোটা।
বোন কোটা, হ্যাঁ।
আচ্ছা, ইন্টারেস্টিং। বোনের ওপর কোটা হয়?
হ্যাঁ, বোনের কোটা হয়, মুক্তিযোদ্ধার কোটা হয়।
আচ্ছা,
বোনের কোটা ও এসে গেল একদম সর্বপ্রথম লটারিটা। ওর বাবা যখন দাঁড়াইছে ওখানে, সাংবাদিকরা ছিল, সবাই গিয়ে মানে আশেপাশে দাঁড়িয়ে আছে, বলে যে মানে ওইখানে একটা প্রথম লটারিটা, হাততালি, অন্যরকম একটা অনুভূতি।
আচ্ছা,
সবাই ফোন দিয়ে বলতেছে যে আমি তো অবাক, কি করে হয়, এটা প্রথমেই হলো আর আমি তো এটা কল্পনাই করিনি।
লাগ ভালো ছিল ইনফ্যাক্ট।
এরকম করে পরে আমি যাই হোক ওকে ঢাকায় নিয়ে আসলাম, এসে ভর্তি করালাম। খুবই ছোট, খুবই ছোট, কিন্তু এমনি ওর আবার একটু ম্যারিট ভালো, চেষ্টা করলে খুব ভালো পারে। ভর্তি করালাম এখন দুজন। প্রথম বছর মেয়েটাকে ওই আমার পরিচিত এক ভাইয়ের মাইক্রো যায় বাড্ডা থেকে, মাইক্রোতে দিয়ে দিলাম, মানে ছোট মানুষ। পরের বছর এখন আমার দুজনকে তো আমি মাইক্রোতে দিতে পারবো না, ভ্যানে দিয়ে দিলাম।
আচ্ছা,
এই ক্লাস টু থেকেই শুরু হলো আমার আরেকটা অধ্যায়। আমার শ্বশুর শাশুড়ি বলতেছে মেয়ে মানুষ কেন ঢাকায় পড়াতে হবে, বিকারণে যার পড়ানোর মানেই হলো যে প্রচুর টাকা খরচ। কিন্তু আমি তো জানি যে কতটুকু খরচ। আমার প্রশ্নটা হলো তুমি জানো? কারণ আমার শ্বশুর শাশুড়ি বাবা মা তারা গ্রামে থেকে, না জানারই কথা, ভাবে যে বড় একটা স্কুল, না জানি কত টাকা খরচ। কিন্তু তুমি আমি জানি যে আমার বাচ্চাদের পিছনে কত টাকা আমার খরচ হয়। এটা করে করে তখন একটা তাদের কথাকে পাত্তা দিত না। এখন ক্লাস টু বছর শেষ হলো পরে আমাকে, আমি বেড়াতে গেলাম, এখন আর আমাকে আনবে না, আনবে না, বলে যে তুমি এখানেই থাকো, এখানে অনেক খরচপাতি, আমি চালাইতে পারবো না, এই সেই। এখন আমার এরকম একটা অবস্থা, আমার মেয়েরা পড়তেছে, আমি কেন ওদেরকে পড়াটা বন্ধ করব?
আচ্ছা,
আমি আবার অনেক দিন রাগারাগি করে টরে শেষ পর্যন্ত একটা খারাপ সম্পর্কের মধ্যে দিয়েই আমি আবার ঢাকায় চলে আসি, মানে সমঝোতার মধ্যে, না আনবে না, আমি চলে আসবো, এরকম আসলাম। এসে আমি তো স্কুল করতেছি, বাচ্চারা যাচ্ছে, ক্লাস টু ও ওয়ান পার করলো, থ্রিতে উঠলো, এবার বাড়ি গেছি পরে, এমন একটা অবস্থা এখন বাবা মা সম্পূর্ণটাই জেনে গেছে। জেনে যাওয়ার পর বাবা মা আমাকে আর দিবে না।
কোন বাবা মা এটা?
আমার বাবা মা দিবে না।
দিবে না বলতে?
আর ঢাকায় আসতে দিবে না।
আচ্ছা,
ও পড়াইতে চায় না, বাড়িতে থাকো, এখানে সরকারি স্কুলে ভর্তি করে দাও, তুমি একা পারবা না ঢাকা, এরকম যুদ্ধ ঝামেলা করে হয় না, ও কিছু করবে না।
তখন পর্যন্ত আপনার হাজবেন্ড বেকার?
বেকার বলতে হালকা পাতলা করে আর কি।
কি করে সেই সময়?
ওই যে পাসপোর্টের টিকিট এই লাইনে, কিন্তু একটা যে আছে যে পেশা হিসেবে নেওয়া,
ওরকম কিছু
না, ওরকম কিছু করে না। আর এখন আমি এতটাই ক্ষিপ্ত হয়ে গেছি, আমার টিউশনির টাকাগুলো মাস শেষে ঘর ভাড়া দিতে হয়, মানে ওর সাথে পুরোপুরি তো আর আমি দিই না, ওর সাথে আমাকে শেয়ার করতে হয়, ওইটাতে আমার শেয়ার করতে। সব থেকে বড়টা হলো যে আমি কোনো মাসে টেনশন ছাড়া থাকতে পারি না।
আচ্ছা,
এটাই হলো আমার বড় সমস্যা হয়ে দাঁড়াইছে, মেন্টাল অবস্থা এত খারাপ, মানে ঝগড়াঝাটি লেগেই থাকে, এমনকি সে মাঝে মাঝে মারধরও করে। এখানে আমি মিথ্যে বলবো না, আমি একটু সেন্টিমেন্টালি হয়ে যাই কেন জানি, আস্তে আস্তে করে আমার টাকা পয়সাগুলো আমি জমাবো আমার মেয়েদের জন্য, সে সংসারটা চালাবে, না হয় আমি কিছুটাই হেল্প করব, তা না মাঝখান থেকে আবার বলে আমি বাড়ি চলে যাওয়ার জন্য, তার তো ইচ্ছা নাই আমার মেয়েদেরকে পড়াশোনা করানোর মতো, আমি বুঝতে পেরে যাই। মেয়েটা থ্রি থেকে টু কমপ্লিট করার পর থেকে প্রতিটা বছর আমার ঝামেলা হচ্ছে, ডিসেম্বরে বাড়ি পাঠায় আর আনবে না। এরই মধ্যে সে একদম বেকার হয়ে যায়। আপনার কেউ কেউ এসে বলে যে ওর বাবা তো দেখছি যে অফিসে গিয়ে পেপার পড়তে পড়তে ঘুমায় যায়, কোনো কিছু তো করতে চায় না, বাসায় আসলে জিজ্ঞেস করি, বলে যে আমি কার জন্য করব, কার জন্য করব, আমি কারোর জন্য করতে পারবো না, সরাসরি এরকম।
গল্পটা যে জায়গাটায় একটা চিন্তার জায়গায় পেয়েছে, আপনারা এইভাবে চিন্তা করলে জিনিসটা অনেক বেশি সহজ সরল হয়ে যাবে। একটা হচ্ছে ওর বাবার মধ্যে একটা ডিপ্রেশন কাজ করতে, দুই ধরনের ডিপ্রেশন, একটা হচ্ছে যে সে কোনো জবে নাই, বা জবটাও সে হয়তো বা চেষ্টা করছে কি করছে না এই জায়গাটা থেকে, তার ওয়াইফের একটা মানে উম্মে সালমানের একটা চিন্তার জায়গাটা যে ছেলে হলে হয়তো বা সে অনেক বেশি আগ্রহ নিয়ে কাজকর্ম করত, সেই জায়গাটিতে মেয়ে হওয়ার কারণে কি সে আসলে চেষ্টা করছে না, এরকম একটা চিন্তা থাকলেও থাকতে পারে। আর আরেকটা বিষয় যেটা, সেটা হলো যে তার বাবার ফাইনালি যে ডিপ্রেশন, মানে তার হাজবেন্ডের ইনফ্যাক্ট এই দুই ছেলে মেয়ের বাবার যে ডিপ্রেশনের জায়গাটা, সেটা হচ্ছে আসলে কার জন্য করবো। উনি যে কথাটা বলছিলেন যে এত পরিশ্রম করবো বা এত কিছু করে করবো, আসলে দিন শেষে তো এই মেয়েদের, এবং এই মেয়েরা তো আসলে সংসারে কেউই থাকে না, আমাদের সামাজিক কন্টেস্টে এটা একটা মানে খুব সাধারণ চিন্তা, খুবই সাধারণ চিন্তা। ধরে নেওয়া হয় বংশের প্রদীপ বলতে যেটা বোঝানো হয়, বংশের প্রদীপ আসলে ছেলেরা ছেলেদের হাতেই সারা জীবন থাকে, এবং ছেলে মানে হচ্ছে সম্পদ, যাই কিছু আছে সেটা থাকবে, আর মেয়ে মানে হচ্ছে পরে ছেলের হাতে চলে যাবে, সেখানে অর্থ সম্পদ ইনকাম করে রোজগার করে কি হবে। ইনফ্যাক্ট ভেরি ট্রেডিশনাল আইডিয়া অ্যান্ড ইট রিয়েলি ওয়ার্কস। এরকম আইডিয়া কিন্তু মানুষের মধ্যে এমনি এমনি আসে না, এটার পিছনে যুক্তিযুক্ত কারণ থাকে। আমাদের সমাজে মেয়েদেরকে যেভাবে ট্রিট করা হয় বিয়ের ক্ষেত্রে, যে একটা মেয়ের বিয়ে হয়ে যাওয়া মানে হচ্ছে তার আর বাপের বাড়ি কেন্দ্রিক কোনো কিছু নেই, সেটা হয়ে যায় শ্বশুরবাড়ি কেন্দ্রিক, এবং সে তার জীবন জীবিকা শরীর মন সবকিছুই হচ্ছে ওই পরিবারের জন্য ন্যস্ত করবে। সুতরাং পিতার জায়গা থেকে চিন্তা আসতে পারে, আমি যে অর্থ সম্পদ বানাচ্ছি আমার মেয়েটাই তো হয়ে যাচ্ছে অন্যের ঘরের, তাহলে আমার অর্থ সম্পদ কই যাবে, সেটা তো ওই অন্যের ঘরেই যাবে। সেই জায়গা থেকে এক ধরনের ডিপ্রেশন কাজ করে, এটাকে আমরা অস্বীকার করতে পারবো না। আমাদের রেডিও অনুষ্ঠান যেটাই বলুক না কেন, এথিক্স যাই বলুক না কেন, এটাই বাস্তবতা। আমরা আরেকটা বিরতি নেব প্রিয় শ্রোতা, বিরতির পর আবারও ফিরে আসবো। গল্পটা আসলে খুব শান্ত স্রোতের মতো এগোচ্ছে, কিন্তু অনেক বড় একটা মেসেজ দেবে শেষ পর্যন্ত এক্সপেক্ট করছি। যারা এই অনুষ্ঠানে আসতে চান প্লিজ আমাদেরকে ফোন করবেন, আমাদের ফোন নম্বরটি হচ্ছে 0961190904।
জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়। জীবন গল্প। লাভ, হেট, চ্যালেঞ্জ, মোটিভেশন, লাইস, ট্রুথ, ইম্পসিবল, ভার্চু, morality, something beyond entertainment. Welcome to my stage of reality. Stay tuned Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4. Jibon Galpo, Jibon Natoker Cheo Natokiyo.
স্বাগত আরো একবার, শুনছেন জীবন গল্প ঢাকা এফএম 90.4 এ। আমরা কথা না বাড়ি আমাদের যিনি গেস্ট তার কাছে আমি আবারও ফিরছি, জি উম্মেসাম্মা। তারপর
যেটা হলো, আমাকে একদিন আমার বাড়িওয়ালি খালাম্মা ডেকে বলে যে আমার কাজের মেয়ে এসে বলল তোমার হাজবেন্ড নাকি নামায় তোমার একটা নিরিবিলি এলাকায় লোকজন নিয়ে আড্ডা দেয় দুপুরবেলা, এটা কিরকম তুমি কিছু বলো না। এরকম শুনে শুনে আমি চিন্তা করলাম যে আমার হাজবেন্ড তো একদম এখানে অন্যরকম একটা অবস্থায় চলে যাচ্ছে, সে আসলে কোনো নেশার মধ্যে নেই, মদ জুয়া বা কোন খারাপ কোনো কিছুর মধ্যে নেই। একটা জিনিসই সে কিছু করে না, করতে পারে না, বা সংসারে সেরকম ব্যবহার দেখায় না। তো এখন আমি দেখলাম,
আমাকে একটু বলেন তো, আপনার তো বিয়ের আগে এরকম একটা কথা ছিল যে ঢাকা শহরে জায়গা আছে কিন্তু বাড়ি করেনি, ওই জায়গাটা কোথায়?
না ওটা নাই।
ওটা জানলেন কবে আপনি?
এটা জানলাম বিয়ের বছর দুয়েকের মধ্যেই আমি জেনে গেলাম।
কিভাবে জানলেন?
জিজ্ঞেস করলাম বারবারই, বললাম তো সত্যিটাই বলে দিল, বললো যে না আসলে আমার কিছুই নেই। আমি বলছি যে তাহলে আমার শ্বশুর কেন বললো? বলে যে বিয়ে শাদির ক্ষেত্রে এরকম বলা হয়।
আপনি আপনার বাবাকে গিয়ে প্রশ্ন করলেন না? বিয়েটা তো অ্যারেঞ্জ ম্যারেজ ছিল।
হ্যাঁ, বাবাকে গিয়ে প্রশ্ন করছি, তারপর থেকেই তো ঝামেলা শুরু।
সেক্ষেত্রে তো আপনাকে আরো বেশি করে সাপোর্ট করা উচিত আপনার বাবা মায়ের।
না, সাপোর্ট বলতে তুমি চলে আসো।
চলে আসো বলতে মানে ওকে রিপোর্ট দিতে?
হ্যাঁ, তুমি আমাদের কাছে থাকো।
এই এই সাপোর্টটা ছিল মানে ঠিক আছে তাহলে ওকে ছেড়ে ছেড়ে দিয়ে তুমি চলে আসো, কিন্তু আপনি তো সেটা করবেন না।
না না, আমি সেটা করবো না।
কেন করবেন না?
এখানে করবো না, আমি আমার সন্তানদেরকে ঢাকায় রেখে পড়াবো, আমার মতো যেন তারা না হয়, তারা ভালোভাবে পড়াশোনা করবে।
মানে আপনাকে যে কনজারভেটিভ এনভায়রনমেন্টের মধ্যে বড় করেছে সেরকম যেন তাদের জীবনটা না হয়। ওকে ফাইন। আপনার হাজবেন্ড সম্পর্কে যে ইনফরমেশনটা পেলেন, দুপুরবেলা অন্য কারোর সঙ্গে সে আড্ডা দেয়?
আমার ছেলে মানুষের সঙ্গে, কোনো মেয়ে মানুষের সঙ্গে না, বন্ধু বান্ধবদের সঙ্গে। তা এখন আমি দেখে শুনে এবার আমার বাবার সাথে তো এগুলো শেয়ার করতে পারবো না, আম্মার সাথে শেয়ার করলাম, বললাম আম্মা তাকে এভাবে রাখা যাবে না, বাহিরে পাঠাবো। তো বাহিরে পাঠাবো কিভাবে কি, আমি তো জানি যে ও এই লাইনে আছে, ভালো মন্দ সব ও বুঝবে। আমি বললাম যে এর মধ্যে আমি যে আমার গলার যে হাড়টা আমার ছোট খালার কাছে ছিল, সেই গলার হাড়টা পরবর্তীতে জাপান যাওয়া হলো না, ওইটা বিক্রি করে আমি আমার বড় ভাইটাকে দেই, বলে যে আমাকে কিছু একটা করে দে, তো আমার জন্য একটা জায়গা রাখে আমাদের ওইখানে।
আচ্ছা,
আমার ভাগ্যটা এতই ভালো বলবো নাকি, কিছুদিনের মধ্যে জায়গাটার দামটা বেড়ে যায়। আমি বললাম ভাই তুই সাইড থেকে জায়গাটা বিক্রি করে আমাকে একটা ভালো জায়গা এ করে একটা জায়গা নিয়ে দে, যাতে আমি একটা বাড়ি টাড়ি তৈরি করতে পারি। তো ওই টাকায় তো আর হবে না, মাত্র 2% জমি, 2% জমি সে আমাদের ওইখানে কিনলো। তো কেনার পরে এই রইল এটুকুই আমার সংসার জীবনের সঞ্চিত টাকা বা যাই বলি সম্পদ এই। তো এর মধ্যে যখন এটা বললাম, আমি আম্মাকে বললাম আম্মা ওকে আমি আর টাকা রাখবো না, আমার মান সম্মান কিছুই থাকবে না। বলে আচ্ছা ঠিক আছে, আমার ছোট ভাইটার সাথে আলাপ টালাপ করে আমার ছোট ভাইটা দিয়েই আমার আব্বার কাছে চাওয়ালাম। আমি বললাম তুমি সৌদি যাও, যদি সৌদি যাও তাহলে আমি আমার জায়গাটা বিক্রি করে দিব। বললো যে না, সৌদি গিয়ে অত বেশি টাকা পয়সা নাই, আমি মালয়েশিয়া যাব। তখনও আমাদের মধ্যে ঝগড়াঝাটি, আমাকে বাড়িতে পাঠিয়ে দিছে, দিয়ে বলতেছে আমি যাব না, ভিসা হয়ে গেছে সে যাবে না। এখন বাড়িতে গিয়ে যখন বললাম যে যাবে না সে বিদেশে, বলে যে এটা কেমন কথা, সে যাবে, সবকিছু প্রসেস হয়ে গেল, এখন বলে যে যাবে না, তো তাহলে সে কি করবে? সে তার এক ফ্রেন্ডকে দিয়ে আমাকে খবর দেয় যে ওই লোক বলতেছে আমাকে যে আপনি আপনার বাবার বাড়িতে থাকেন, বাচ্চাদের খরচ বাবদ সে মাসে 4,000 টাকা করে দিয়ে দিবে, আপনি ঢাকায় আসবেন না, ও ঢাকায় সংসার চালাতে পারবে না। তা আমি বলছি যে ঢাকায় যদি আমি না পড়াই তাহলে আমার 4,000 কেন, 4 টাকাও লাগবে না। কিন্তু প্রসেস হয়ে গেল, সে বাহিরে যাবে না, বলে যে না সে বাহিরে কষ্ট করতে পারবে না, সে যাবে না। পরে আমি এবার চিন্তা করলাম যে এখন আমার বাবা মা কোনোভাবেই আমাকে আর আসতে দিবে না। এবার আমিও কেন জানি চিন্তা করলাম যে আমি ঢাকায় আসবো কিন্তু তার কাছে আসবো না। এবার আমি আমার মেয়েদেরকে নিয়ে শেষ চেষ্টাটা আমি করব, আমি নিজে নিজে কিছু করব। করে যে কয়দিন পারে, চলতে পারলে সর্বশেষ আমি নিজেকে সান্ত্বনা দিতে পারবো যে আমি আর পারলাম না। কিন্তু যেহেতু সে এই চিন্তা করেই ফেলছে যে সে আমাকে ঢাকায় রাখবে না, বাড়িতে পাঠাবে 4,000 টাকা, সুতরাং আমি তার কাছে আর যাব না। এখন আসতেছি না আসতেছি না সেইভাবেই থাকলো। আমার মেয়ের স্কুল খুলে গেছে 15 তারিখ, আমি 14 তারিখ রওনা করে 15 তারিখে ঢাকায় চলে আসি। এসে কোথায় উঠব কি করব, আমার তো এইভাবে আমি কোনো বাসায় গিয়ে উঠতেও পারি না, আমার একটা অন্যরকম সমস্যা হয় চাল চলন এটা সেটা। পরে আমি আমার এক হিন্দু কলিগ, তার হাজবেন্ড অন্য জায়গায় থাকে, তার বাসাটা, আমি তার বাসায় উঠলাম।
আচ্ছা,
এখন যেহেতু সে হিন্দু, আমার একটু নামাজ কালামের অবস্থা লাগে, একটা পরিবেশ লাগে, সে একটা রুম আমাকে একদম টোটালি এ করে দিছে। এর মধ্যে আল্লাহর কি হুকুম, আমার বেশ কিছু কলিগরা ছিল আশেপাশে যারা আমাকে খুবই হেল্প করত,
মানে তখন থাকতো আপনার সঙ্গে নাকি সে থাকতো না আপনার সঙ্গে,
কাছাকাছি তো বাসা। পরে তাকে জানানো হলো যে আমি বাসায় এসে আসি, তো সে একদিন আমাকে নিতে আসলো, এসে বেশি একটা সাধলো না, মানে আমাকে বাসায় যেতে হলো না সোজা কথা। এরই মধ্যে যখন দেখলো যে না আমি এরকম চিন্তা ভাবনা করেই ফেলছি, তখন সে আবার আমার ভাইকে ধরে পরে বলতেছে যে আমি এবার মালয়েশিয়া যাব, তুমি আমাকে যাওয়ার প্রসেস, কিন্তু আমাকে জানায় না। তো বাড়িতে গিয়ে থাকলাম 1.5 মাস, ঢাকায় আসলাম 5 দিন। 5 দিনের দিন সন্ধ্যাবেলা আসরের পরে আমার ভাই সহ ও সহ আসলো, এসে বলতেছে যে চলো, ভাই বলতেছে যে চলো বাসায় যেতে হবে। আমি বলছি যে না আমি আর যাবই না, আমি এদিকে ছোট একটা বাসা খুঁজতেছি। আমি
স্কুলে বলে দিলাম কত ছিল মাসে,
এই 12-13 হাজার টাকা এরকম।
এই 12-13 হাজার টাকা দিয়ে তিনজনের সংসার, মানে যদি আপনার হাজবেন্ডকে বাদ দিই,
হ্যাঁ হ্যাঁ,
তিনজন, এটা নিয়ে আপনি আলাদা থাকার চিন্তা করছেন, হাজবেন্ড থাকলে হাজবেন্ড সহ এই 12-13 হাজার টাকা দিয়ে চলতে হতো মাসে।
ও দিত, ও কিছু দিত, আমি কিছু দিতাম। তো এবার আমি চিন্তা করলাম আমি 3-4 হাজার টাকার মধ্যে একটা বাসা নিব, এক রুম, খালি কোন রকম একটু মাথাটা গুজিয়ে থাকবো, আর বাচ্চাগুলোকে আমি শুধু স্কুলে পাঠাবো, আনবো, যে মাসে বেতনটা আসবে বাবা মার কাছ থেকে চেয়ে নিয়ে আসবো। আমার তো একটা ভরসা আছে যে অন্তত আমার বাবা মার কাছে চাইলে আমি কিছু পাবো, এটা একটা আমার আছে, যদিও বাবা মা রাগ চায় না আমি ঢাকায় থাকি, কিন্তু তারপরেও। এরপরে 5 দিনের দিন আমার ভাই যখন এসে বললো চলো, তো চিন্তা করলাম কলিগের বাসায় কয়দিন না থাকে, এবার যেহেতু সাপ্তাহে বাসায় যাই, আমি গিয়ে শুধু খাটের কোনায় বসলাম, দেখি আমার হাজবেন্ড প্যান্ট পরতেছে, তার ফ্লাইট, তার ফ্লাইট মানে কি বলবো, বলার কিছুই নেই, 1.5-2 মাস তার সাথে আমার কথা কাটাকাটি ঝগড়াঝাটি।
ফ্লাইট বলতে আপনি জানলেন ওই সময়টাতে সে মালয়েশিয়া চলে যাচ্ছে?
হ্যাঁ, আমি বাসায় গিয়ে শুধু বসলাম, চলে যাচ্ছে, মানে দুইটা কথা বলার মতো কোনো উপায় না। খুচরা আপনার কিছু টাকা ছিল, মনে হয় 800-900 টাকা এরকম, সে আমাকে ধরায় দিয়ে চলে গেল। তো ওই মাসের বাসা ভাড়াটাও সে দিছে, দিয়ে তারপরে চলে গেল। আর কিছুই বলতে পারলাম না, বা তার সাথে আমার দুইটা কথাও হলো না। এখন চলে যাওয়ার পর তো মানে একটা অস্থিরতা, এতদিন তো রাগারাগি কথা কাটাকাটি যাই হয়েছে, এখন যাওয়ার পরে তো মানে খুব খারাপ লাগতেছে বিষয়টা। বাচ্চাগুলাকে একটু ডেকে দুটা কথা বলতো না, কিন্তু আমার মানে তখন আর কি নিজেকে নিজে প্রশ্ন করতেছি, রাগও আসতেছে ভিতরে। আমি তো জানতাম না সে চলে যাবে, কিন্তু সে তো জানে যে আমি চলে যাব, সে তো আমাকে একটা দিন আগেই ঘরে রাখতে পারত। আমি আজকে যেহেতু আসছি তার আগের দিনও তো আসতাম। পরে চলে গেল, চলে যাওয়ার পরে ওইখানে যাওয়ার পরে মোবাইলে আমার সাথে কথা হলো, শেষ, সব রাগ জিত শেষ। এবার আমি আমার মতো করে থাকতেছি, বলল যে আমি 1 মাসের বেতন পাবো না, তুমি 1 মাস কিভাবে কি করবে তুমি দেখো, আমি কিছু করতে পারবো না, সম্পূর্ণ খরচ আমার ছোট ভাইটার কারে, ও চাল ডাল আনলে আমি রান্না করি, নচেত না নিজের থেকে কিছুই করতে পারি না, এরকম অবস্থা। আর ও করছে যে থাক গেছি, যেহেতু এখন ভালো কিছু হবে, আব্বা মা বলতেছে তোমার আর কষ্ট থাকবে না, একটু কষ্ট করো দেখবে যে তোমার সব সমস্যার সমাধান হয়ে গেছে, ও দেখবা যে এখন সবকিছু ঠিক আছে। এখন গিয়ে দেড় মাস পরের থেকে সে আমাকে মাসে ১৩,০০০ টাকা করে দেয়, দুইবারে পনেরো দিন পরপর সে আমাকে টাকা দেয়, টোটাল ১৩,০০০ টাকা মাসে। তো আমার ভাই দেওয়ার পরেও তো আমার ঘর ভাড়াটা কত থেকে যায়। এই এখন বাবা আমার কাছ থেকে টানা শুরু করলাম
ঢাকা শহরে বসে।
হ্যাঁ, মানে আব্বুর কাছ থেকেও চাই, সেও দেয় আমার কাছ থেকেও। তো পরে এরকম করে করে আসি আমি, কোন রকম টিকে আসি, খালি স্বপ্নই দেখতেছি দিনগুলো অবশ্যই শেষে ভালো আসবে। এর মধ্যে গত বছর আমার বড় মেয়েটার খুব অসুস্থ হয়ে যায়, পেটে ব্যথা হঠাৎ করে সেন্সলেস হয়ে যায়। পরে ডাক্তার দেখানোর পরে অনেক পরে অনেক টাকা খরচ হয়ে গেল, দৌড়াদৌড়ি অনেক হলো, শেষ পর্যন্ত অ্যাপেন্ডিক্স ধরা পড়ল। তো শেষ পর্যন্ত আমি একা একাই মেয়েটাকে অপারেশন করালাম। এই করে টরে অপারেশন গেল। এখন আমার হাজবেন্ডকে তো বিভিন্নভাবে বোঝানো হচ্ছে আমি কিভাবে একা ডাকায় থাকি, এটা কি করে সম্ভব,
মানে ওনার ফ্যামিলি থেকে।
হ্যাঁ, কি করে সম্ভব। এখন দেখি যে আমার হাজবেন্ড প্রথম দুই তিন মাস ভালো ছিল, ব্যবহারটা এখন আর আগের মতো নাই, কেমন জানি উগ্র উগ্র একটা আচরণ করতেছে, বাচ্চা কাচ্চার প্রতি বিন্দু মাত্র মন নেই, ফোন দেয় না, কথা বলে না, ২২ দিন ২৩ দিন ২৪ দিন এরকম কথা বলে না। আর এদিক দিয়ে তো আমি হতাশ হয়ে যাই, কি হলো, নিজের তাগিদে বিদেশ পাঠাইছি।
আপনার জব তখনো আছে নাকি?
জব তখনো আছে। এখন আমি সংসার, অসুস্থ বাচ্চাটাকে নিয়ে, একদিকে আমি চাকরিটা, আমি মানে নিরুপায়, কিছুই করতে পারতেছি না। পরে গত বছর মে মাসে ওর অপারেশনটা হলো, আমি জুন মাসে চাকরিটা ছেড়ে দিই। দিয়ে এখন ডাক্তার বলতেছে যে ওকে ৬ মাস বেড রেস্ট, কোন নড়াচড়া করা যাবে না। এদিক দিয়ে আমি আরেকটু বলি, ও যাওয়ার পরে আমি তো এলাকায় দীর্ঘদিন, তো সবাই মোটামুটি সম্মানের দৃষ্টিতেই দেখে, যেহেতু আমি একজন টিচার মানুষ আর আমি ওইভাবেই থাকি। ও যাওয়ার পরে দেখি যে ওর বন্ধুরা, বেশ কিছু লোকজন আমাকে ফোন দেওয়া শুরু করে, ইস্যুটা কি ব্যাপার, আপনার হাজবেন্ড কোথায়, তার কাছে তো টাকা পাবো, হ্যাঁ কাজ ছিল না বলে কোথায় গেল, এরকম ধরনের কথাবার্তা বলে। সবকিছু হিসাব নিকাশ করে তখন আমি দেখলাম যে না, আমাকে এলাকায় থাকা যাবে না, কারণ হলো আমার বাচ্চাটা অসুস্থ, আমাকে তো এখানে বাসা ভাড়া দিতেই হচ্ছে। আমি বললাম যে না, আমি এবার দেখি বসুন্ধরা ছোট একটা বাসা পাই কিনা। আল্লাহর কি হুকুম, একদম স্কুলের কাছাকাছি আমি এক রুমের একটা বাসা পেয়ে যাই। পেয়ে দুই বাচ্চাকে নিয়ে আমি উঠলাম। এদিক দিয়ে সে আমার সাথে মোটামুটি যোগাযোগ বন্ধ রাখে, মন চাইলে কথা বলে, মন চাইলে টাকা দেয়, এরকম অবস্থা করে।
মেয়েদের সাথে কেমন আচরণ করত?
না, খুব বেশি ভালো না, ফোন দিলে কথা বলতো না, বেশি একটা যোগাযোগ রাখতো না। আমি মাঝে মাঝেই বলতাম যে তুমি অন্তত ফোন দিয়ে তো জিজ্ঞেস করবা মেয়েরা কেমন আছে, বা ওরা যেহেতু তুমি কাছে নেই, কিন্তু তুমি যে বাবা, তুমি তো ফোন দিয়ে জিজ্ঞেস করবা যে তোমরা কেমন পড়াশোনা করতেছো, তাহলেই না ওরা আমাকে ভয় পাবে বা বুঝবে যে না বাবা আমাদের জন্যই কষ্ট করে। শিখাই দিতাম, কিন্তু না, কোন রকমের কোনো কিছু না। একটা পর্যায়ে সে বলল কি, আমি আর এখানে থাকতে পারতেছি না, বৈধ অবৈধ সব ধরনের লোককে পুলিশ খোঁজাখুঁজি শুরু করে দেয়
মালয়েশিয়াতে।
হ্যাঁ, খুব খারাপ অবস্থা। আমি বলছি তুমি টিকতে না পারলে চলে আসো, জীবন আগে তারপরে সবকিছু। হ্যাঁ, দেশে গিয়ে কি করব, আমি কি করে খাবো, না আসবো না। যখন আমি বলি যে ঠিক আছে তুমি দেখো আর একটু কষ্ট করো, দেখো পরিস্থিতিটা সামাল হবে,
তখন সে বলে কেন থাকতে বলো,
কেন তুমি থাকতে বলো, মানে দুই দিকেই আমার সমস্যা,
বুঝতে পেরেছি। হ্যাঁ,
এদিক দিয়ে পুরো তোলপাড়, আমি কেন ঢাকায় একা থাকি, কি কারণ, কি কাজ, মেয়েদেরকে ভিকারুননিসায় পড়াইতে হবে, মেয়েদেরকে ঢাকায় রেখে পড়াইতে হবে, এইরকমই কি একটা, এটা হলো আমার জন্য একটা উসিলা, এরকম তাকে বোঝানো হচ্ছে যে আমি উসিলা করে ঢাকায় থাকতেছি। তো যাই হোক, আমি বসুন্ধরা বাসা নিলাম, ১৩,০০০ টাকা পরে আমার বাসা। আমি হিসাব করে দেখলাম আমার ১ টাকা রিক্সা ভাড়া, কোনো খাতে আমার কোনো খরচ হয় না, শুধু বাজারটা করা আর এই বাসা ভাড়াটা দেওয়া। যখন সে আমার সাথে বিক্রয়টা করা শুরু করলো, এখন আমি দেখি চোখে মুখে অন্ধকার।
বিক্রয় বলতে?
টাকা পয়সাটা দেওয়া বন্ধ করে দিছে, এখন সে চলে আসবে, আমি বাসাটাও নিলাম ওইখানে, আব্বা আম্মা আবার হয়তো চলে গেল। এখন দেখি পৃথিবীটা আমার কাছে আর কিছুই নেই, বাবা মা নাই মানে কিছুই নেই, আমি বলতেও পারতেছি না কাউকে, এরকম একটা দুঃসহ অবস্থা। শেষ পর্যন্ত আমি ওকে জানালাম যে আমি বাসা ছেড়ে দিচ্ছি আর আমি চলতে পারি না, কিন্তু বাসাটা আমি ছাড়িনি, শুধু ওর মতামত জানার জন্য আমি এটা করছি। যখন আমার শাশুড়িকে জানানো হলো, বলে যে তুমি এবার বাড়িতে চলে আসো। আমি জানি যে আমার বাসাটা ছাড়লেই আমি একদম আমার ছন্ন ছাড়া হয়ে গেলাম, বাসাটা থাকলে বাবা হোক মা হোক ভাই হোক কেউ না কেউ অন্তত ক্যারি করবে আমার, এরকম একটা চিন্তাধারা। সে ১১ মাস থেকে চলে আসলো গত ডিসেম্বরে। তা আমি মেয়ের পরীক্ষা শেষ করে বাড়িতে গেলাম, আব্বা আম্মা বলছে যদি ও চলেই আসে ওর সাথে তুমি আর কোনো সম্পর্ক রাখো না, বারবার ওকে সুযোগ দিও না, বারবার তুমি জীবনটা নষ্ট করে দিও না, আর ওর পোলাপান তুমি এত কষ্ট করে পড়ায়ও না, ওদের পরিবার থেকে তুমি কিছু পাও নাই, মেয়েদের থেকেও তুমি কিছু পাবা না, এরকম আমার জায়গা থেকে আমার বাবা মা বলে যে তোমার এত কষ্ট আর সহ্য করতে পারি না, তুমি ঢাকায় থেকে অনেক কষ্ট করো। তো বিদেশ থাকা অবস্থায় আমার এত কষ্ট হয়েছে যে আমি তিন চার বেলায় এখন আমার মেয়েদেরকে প্রশ্ন করলে ওরা বলতে পারবে যে দুই তিন বেলা আমি মানে ভাতই রান্না করতে পারতাম না, ঘরে চাল থাকতো না, তারপরে কোনো কোনো সময় দেখা যেত যে শুকনা কোনো খাবার খেয়ে মেয়েদের নিয়ে শুয়ে থাকতাম। তো মাঝে মাঝে মেয়েদেরকে প্রশ্ন করতাম, একদিন সকালবেলা স্কুলে যাবে আমার ছোট মেয়ে, তো বলতেছে মা ভাত ভাত নাই কি দিয়ে খাবো? আমি বলি যে করলা ভাজি ছিল, বলছে করলা ভাজি দিয়ে খেয়ে যাও। না মা খাবো না। আমি ডেকে বলি যে শুনো, যদি এরকম হয় যে কোনোদিনই স্কুলে যাওয়ার সময় তুমি ভাত খাইতে পারলা না, আবার স্কুল থেকে এসেও দেখলা যে ভাত নাই, একদিন না ধরো অনেক দিন এরকম ঘটনা ঘটলো, তখন তুমি কি করবে? চলো আমরা বাড়িতে চলে যাই, তোমার দাদা বাড়িতে থাকলে তো আর খাওয়া দাওয়ায় কষ্ট হবে না। বলে না মা কষ্ট করব, কিন্তু ঢাকায় থাকবো, মা এখানে পড়াশোনা করব। তুমি আমাদেরকে ভাত দিও না কিন্তু এখান থেকে নিও না, দুজনের একই কথা, কোনোভাবেই তারা রাজি না। পরে যাকে এভাবে করে মানে ওদের উৎসাহটাতেই আমি আরো বেশি উৎসাহিত হচ্ছি, ওরা ছোট মানুষ, ওরা যদি থাকে আমি কেন পারবো না। এরকম করে করে থাকতেছি, খুব কষ্ট খুব কষ্ট, কিন্তু এই কষ্টগুলো আমি আমার হাজবেন্ডের কাছে প্রকাশই করতে পারলাম না। সে মেনেই নিল না, বলে যে হ্যাঁ আমি টাকা দিছি, এগারো মাসে সে আমাকে 1,30,000 টাকা দিছে, সেখানে আমার বাসা ভাড়াটাই ছিল 13,000 টাকা, তারপরে বাচ্চাদের খরচ আমার এক বছরে প্রায় অনেক টাকা খরচ হয়, সেই টাকাগুলা বিগত দিনে আমি বেশ ঋণী ছিলাম, অনেক টাকা ঋণ ছিলাম, খুবই কষ্ট, কিন্তু কাউকে বুঝতে দিতাম না। তো এখানে বেশ কিছু মানুষের অবদান আছে। আমার একজন কলিগ আছে বসন্ত রায়, তার হাজবেন্ড ওসি এখন বর্তমানে, এতটাই হেল্প করতো মানে দেখা যেত যে দিনের প্রতিদিনই আমার বাসায় তরকারি পাঠিয়ে দিত মেয়েদেরকে, মানে যে সময় যেটা সুযোগ সুবিধা এটা সেটা। আর কিবরিয়া ভাই আমি আপনাকে একটা কথা বলি, যে সবাই তো শুনতেছে এজন্য বলতেছি, যে আমার বড় মেয়ে যখন স্কুলে ভর্তি হয় তখন ভর্তির সময় আপনার প্যাকেজে ড্রেস দেয়, আপনার টোটাল ড্রেসটা প্যাকেজে কিনতে হয় ওয়ানে যারা ভর্তি হয়। তো ওকে আমি দুই ড্রেস থাকে ওইখানে, দুটা দুটা করেই থাকে সবকিছু কিনে দিলাম। আমার মেয়ে কিন্তু জুতাটা তো এখন পড়তে পারে না, জুতা আরো অনেক আগে পা বড় হয়ে গেছে, মোজাটা কিন্তু আজও পরে, সেই ওয়ানের
ক্লাস ওয়ানের মোজা এখনো পরে,
এখনো পরে। বড় মেয়ে, বড় মেয়েকে ওয়ানে ভর্তি করালাম, ড্রেস দিলাম, এ পর্যন্তই শেষ। আপনার ফিতা রাবার যাই বলেন ওই ড্রেসের সাথে ছিল, ওই পর্যন্তই শেষ। ছোট মেয়েটাকে ওয়ানে ভর্তি করালাম, ওইখানেই শেষ। নতুন করে আর কোন ড্রেস দিলাম না, কোনো কিছুই দিতে পারলাম না আজও পর্যন্ত। মানে ওরটা ছোট হয় ও পরে, আর ওরটা আমি অন্য কারো কাছ থেকে, যারা ওই যে আমি নিজে তো কারো কাছে বলি না, আমার ওই যে ওই ভাবির কথা আসলো বলে আমি কথাটা বললাম, সে গিয়ে বলে যে ওরকম তো পরাইতে পারতেছে না, এরকম যদি ড্রেস এরকম বাচ্চা দেখা যায় 5 থেকে 6 উঠে যায় তখন আর ফ্রক পরতে পারে না, তো ওই ফ্রক গুলা এনে এনে এইভাবে করে করে আমি চলছি।
আপনারা শুনছেন জীবন গল্প, আমি প্রথমেই বলে নিয়েছিলাম এটা একটা সাংসারিক জীবন গল্প, এবং খুব মানে শান্ত স্রোতহীন ঢেউহীন একটা জীবন। আর যদি বলি সেরকম ক্লাইম্যাক্স, আপস অ্যান্ড ডাউন, মানে শুনলাম মারমার কাটকার, সেরকম কোনো কিছু না, কিন্তু এই যে স্লো এক ধরনের যুদ্ধ করে যাওয়া প্রকৃতির বিরুদ্ধে, প্রকৃতির বিরুদ্ধে ঠিক বলবো না, নিয়তির বিরুদ্ধে সংগ্রাম করা, অর্থ সংকটের বিরুদ্ধে, এবং সংগ্রাম করে দুটো সন্তানকে শিক্ষিত করার জন্য যে চেষ্টাটা করা, এই যুদ্ধটা একটা মায়ের জায়গা থেকে আপনি অনুভব করতে পারবেন তখনই যখন নিজে কখনো এই ধরনের একটা সিচুয়েশনে পড়বেন। কিংবা গল্পের লাইনটা যদি একটু অন্যরকম হয়ে যায়, যে এই ভদ্রমহিলা শেষ পর্যন্ত তার হাজবেন্ডের কথা বা সংসারের কথা মেনে নিল, মেনে নিয়ে সে গ্রামে চলে গেল এবং সেখানে গিয়ে সে অন্য ধরনের একটা সংগ্রামের মধ্যে পড়ে গেল, কি ছিল কোথায় গেল, তাহলেও এটা একটা ক্লাইম্যাক্স থাকা একটা গল্প। কিংবা যদি সে তার বাবা মায়ের কথা মেনে নেয়, মেনে নিয়ে যদি দুটো সন্তানকে নিয়ে যদি তাদের সংসারে ফিরে যায়, কিংবা সন্তানকে তার বাবার কাছে দিয়ে, মানে সন্তানকে তাদের বাবার কাছে দিয়ে সে যদি তার নিজ বাড়িতে ফিরে যায়, তাহলেও গল্পটা একটু অন্যরকমের ক্লাইম্যাক্স এনে চলে গেল। কিন্তু গল্পটা দাঁড়িয়ে আছে যে দুটো সন্তানের সুশিক্ষা এবং অর্থনৈতিক সংকট, এই ফাইটটা করে সামনে আসলে সে কোথায় নিয়ে যেতে চায় তার জীবনটাকে, এবং সে কোথায় আসলে নিতে পেরেছে, বা আজকের দিনের গল্পটা কি। আমরা ছোট্ট একটা বিরতির পর আবারও ফিরছি। যদি আজকের গেস্টকে দেখতে চান বা তার সঙ্গে কন্ট্যাক্ট করতে চান বা তাকে কোনো বিষয়ে হেল্প করতে চান, চলে আসতে পারেন আমার ফেসবুক পেজে, পেজের ঠিকানা www.facebook.com/kibriya.rj। আমি আবারও বলছি www.facebook.com/kibriya.rj। পেজটি আছে আরজে কিবরিয়া নামে, প্লিজ লাইক দিয়ে দেবেন।
জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়। জীবন গল্প। লাভ, হেট, চ্যালেঞ্জ, মোটিভেশন, lies. Truth. Impossible. Virtue. Morality. Something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Gibria, only on Dhaka FM 90.4. Jibon Golpo. Jibon Natoker Cheo Natokiyo.
স্বাগত আরও একবার শুনছেন জীবন গল্প ঢাকা এফএম 90.4 এ। আমি আর জি কিবরি আপনার সাথেই রয়েছি। কথা না বাড়ি আবারও ফিরছি গেস্টের কাছে। জি বলুন। তারপর
যেটা হলো, আমি গত ডিসেম্বরে বাড়ি গেলাম মেয়েদের নিয়ে পরীক্ষা শেষ করে।
জি।
এর মধ্যে ওর বাবা চলে আসবে। এখন আমার বাবার কথা হলো, ও আসলে আসুক না আসলে তুমি ওর সাথে কোনো যোগাযোগ কোনো সম্পর্ক রাখতেই পারবে না। যদি রাখো তাহলে তুমি আমার থেকেও বঞ্চিত, আমিও তোমার কোনো দায়িত্ব গ্রহণ করব না। পড়ে গেলাম একটা মহাবিপদে। কথাবার্তা বলতেছি, ও আসতেছে ঢাকায়। ঢাকায় এসে আমি তো আমার বাসায় চাবি দিয়ে তো বাড়িতে চলে গেছি, চাবি নিয়ে তালা লাগিয়ে। পরে সেদিন এসে বাড়িতে রওনা করলো। পরে রওনা করার পরে আমি এখানে একটা কাজ করলাম কি, যে আমার আব্বু খুবই রাগি, হঠাৎ করে যদি তাকে সামনে দেখে বসে, দেখা গেল যে হুটহাট করে তাকে একটা অপমান করা শুরু করে দিল, যে টাকা পয়সা দিলামই করলাম, বিভিন্ন ধরনের কথা বলতে পারে। আমি আমার ভাইয়ের বাসায় চলে গেলাম, দিয়ে তাকে ফোন দিলাম যে আমি কিন্তু বাড়িতে নাই।
উনি কি তখন দেশে না দেশের বাইরে?
এই ঢাকা থেকে যাচ্ছে, দেশের বাহির থেকে এসে ঢাকা থেকে বাড়ি যাচ্ছে।
আচ্ছা।
আমি কিন্তু আমার বাবার বাড়িতে নাই, আমি আমার ভাইয়ের বাসায় আছি। আমার উদ্দেশ্যটা হলো এরকম যে ও এসে আমাদের বাড়িতে না যাক, সরাসরি আমার এখানে চলে আসুক। আব্বু যেন ওই ওই মুহূর্তের রাগটা যেন না থাকে, না ইয়ে করতে পারে।
আচ্ছা।
পরে বলে যে না তুমি চলে আসো, আমি যাব তোমাদের বাসায়। আর বলে যে আমরা পরে শেষ পর্যন্ত বলেই ফেললাম। আব্বু কিন্তু অনেক রাগে ক্ষোভে আছেন, দেখলে কিন্তু দেখা গেল যে হুটহাট করে কিছু বলে ফেললো, এটা করা যাবে না। পরে তো মনে সবারই খারাপ লাগবে, আমারও খারাপ লাগবে। আমি এখানে আছি, ওইখানে যাওয়ার দরকার নেই। সে কি করলো, ও আমাকে বলতেছে যে মা ফোন করে বলল আমি যেন সরাসরি বাড়িতে চলে যাই, মানে তাদের বাড়িতে। আমি বলছি ঠিক আছে, মা যেহেতু বলছে বাড়িতে চলে যাওয়ার জন্য, সুতরাং বাড়িতেই আগে যাওয়া ভালো, বাড়িতে মার সাথে দেখা করে তারপরে আমি এখানে আসি, এখানে আসো, এটা বলছি। তো তখন কিন্তু আমার একটু খারাপও লাগছে যে মা কিন্তু বলতে পারতো যে তুমি তোমার ওদেরকে নিয়ে একসাথে, যেহেতু আমাদের বাড়ির ওদিক দিয়ে আগে আসবে, ওদেরকে নিয়ে তুমি আমাদের এদিকে চলে আসো, এরকম আমার একটা মনের মধ্যে তখন খারাপ লাগছিল আর কি। তো তারপর আমি ওইটাই বলছি তাকে, এটাই বলছি যে তুমি মার সাথে দেখা করো, করে আসো। সে কি করলো, মাকে বললো যে হ্যাঁ মা ঠিক আছে আমি বাড়িতে চলে আসতেছি, এটা বললো মাকে। আর আমি আবার রাতে আমার ভাইয়ের বাসা থেকে চলেই গেলাম। আমি বলছি যে মার সাথে যেহেতু আগে যাবে, সুতরাং আমি বাড়িতে চলেই যাই। গেলাম, সে কি করলো, সকালবেলা ঠিকই আমাদের বাড়িতে আগে চলে আসলো। এখন আমার আব্বু কিন্তু আগে থেকেই বলে রাখছে, তুমি কিন্তু ওর সাথে দেখাও করবা না, কথাও বলবা না।
আপনাকে বলে রাখছে?
হ্যাঁ, আমাকে বলে রাখছে যে যা কিছু করার যা কিছু বলার আমি বলবো, আমি বলার আগে তুমি ওর সাথে দেখাই করবা না। মানে আব্বু কি ভাবছে আমি জানি না, হয়তো ভাবছে যে দেখা হলে হয়তো আমি দুর্বল হয়ে যাই, বারবারই দুর্বল হয়ে যাই, দেখা না করাই ভালো। এখন আমি আমার আব্বুর কথা রাখতে গিয়ে আমি বাসায় ছিলাম, কিন্তু আমি লুকাই গেছি যে দেখা করব না। পরে যাই হোক, সে আমার আম্মাকে সালাম দিল, কিন্তু আমার আব্বুকে তখনই যদি গিয়ে সে আমার মানে তখন তারা যেটা পরে প্রকাশ করলো আর কি, যে তোমার বাবার সাথে তো সে কথা বলল না। আমি সরে যাওয়ার পরে সে হয়তো কষ্ট পাইছে, এটা প্রকাশ করছে পরে যে তুমি আমার সাথে এতদিন পরে আমি আসলাম, তুমি দেখা করলে না। কিন্তু তাকে আমি বুঝাতেই পারলাম না যে আসলে এটা পরিস্থিতি সামালের জন্য আমাকে করতে হয়েছে ওই মুহূর্তটাতে।
আপনার বাবা বলেছেন তাই?
হ্যাঁ, বাবার জন্য নচেত আমি কি এখানে আসলে কি আর না আসলে যা কথা হয়তো পরে।
কতদিন পরে আসলেন বিদেশ থেকে?
11 মাস পরে আসছে।
11 মাস পরে। ওকে।
পরে সে কতক্ষণ অপেক্ষা করে টরে চলে গেল। এখন গিয়ে আর কোনো যোগাযোগ করবে না, করবে না কেন, আমি তার সাথে দেখা করি নাই তার জন্য। এখন আমার আম্মা বলতেছে যে আমি আম্মার সাথে মন খারাপ করতেছি যে আম্মা আমি দেখা করলাম না, এটা কেমন হলো, আব্বুর ভয়ে তো আমি সামনে যেতেই পারলাম না। বলে যে চিন্তা করো না, ও দেখবা যে বিকেলে আবার চলে আসবে, প্লাবেনগুলোর সাথে মেয়েদের সাথে ভালো করে কথাই বলতে পারলো না, ও চলে আসবে বিকেলে। বিকেলে অপেক্ষা করতেছি এ করতেছি, কিন্তু তার তো আর কোনো খবর নেই। এখন বারবার ফোন দিতেছি, বারবার ফোন দিতেছি, সে কোনো ফোন রিসিভ করে না। মানে ওইখানে যাওয়ার পর যখন ব্যক্ত করছে, এটা আমি পরবর্তীতে শুনছি আর কি, যখন ব্যক্ত করছে তখন আমার শাশুড়ি বলছে যে শ্বশুর শাশুড়ি বলছে যে তুমি তাদের সাথে আর কোনো যোগাযোগই রাখবা না, যেহেতু তোমার সাথে দেখা করে নাই।
ওকে।
পরে এরকম কয়েকদিন পরে মেয়েরা খুবই বাবাকে রিকোয়েস্ট করতেছে, বাবা তুমি আসছো, একটু দেখতে পারলাম না এখনো ভালো করে, তুমি একটু কোলে নিলা না আমাদেরকে, একটু আসো। এবারও বাবা আমাকে প্রতিদিন, আমার আব্বু আমাকে প্রতিদিনই নিষেধ করে। আমি ওর সাথে কথা বলার আগে তুমি কিন্তু ওকে দেখাই দিবা না।
বাবা তখনও কথা বলেনি আপনার?
না না, বাবা তো তাকে ওই যে সে তো চলেই আসলো, বাবার সাথে কথা বললো না, তারপরে তো আর দেখাই করলো না। পরে আসলো একদিন, আসার পরে আমি আমার চাচার বাড়ির পাশেই তাদের ওই সামনে গিয়ে বসেছিলাম। মানে আমি এমন একটা ভাব করছি যে ও আমাকে দেখুক, দেখে ডাক দিক, তাতে করে আমি বলতে পারবো যে আমার আব্বুকে বলতে পারবো যে আমাকে ডাকছে বলে আমি আসছি, আমি নিজের ইচ্ছা আসিনি। কিন্তু সে সেটাও করলো না। না করার পর এই যে চলে গেল, এখন আর সে আমার সাথে যোগাযোগ করতেছে না। এখন আমার মেয়ে এবার ক্লাস ফাইভে। হ্যাঁ, আমার এখান থেকে সবাই ফোনের উপরে ফোন দেয় যে ক্লাস শুরু হয়ে গেছে, বাচ্চা ফাইভে পরীক্ষা দিবে, আপনি এখনো ঢাকায় বসে আছেন। টিচাররা পর্যন্ত ফোন দেয়, বলে যে ও কেন ক্লাসে নাই এরকম। এখন মেয়েদেরকে দিয়ে বারবার ফোন করাইতেছে। ও এখন বড় মেয়েকে প্রশ্ন করছে যে বাবা কি হবে আমাদের, ফাইভ কমপ্লিট করে কি হবে বিকারণেশা থেকে? আমি বাবা তোমাদেরকে নিয়ে ঢাকায় থাকতে পারবো না, এখন আমি চাকরিটাও ছেড়ে দিছি, কোনোভাবেই সম্ভব না, তোমার নানা নানু চায় না। বড় মেয়ের একটাই কথা, মা তুমি শুধু আমাকে এইট পর্যন্ত পড়াও, তারপর একটা পরে আমি নিজেরটা নিজে পড়বো, তুমি আমাকে নিয়ে একটু কষ্ট করো, আমাকে নিয়ে তুমি ঢাকায় চলো। আমি বলি যে তোর বাবাকে বল, বাবাকে বলছে, বাবা বলে যে আমি তো ঢাকায় গিয়ে একটা মেসে থাকবো, তোমাদেরকে কোথায় রাখবো, কোথাও রাখার মতো আমার অবস্থা নেই। বলে যে তুমি আমাদেরকে নিয়ে মেসে উঠো, মেসে থাকবো, মেসের থেকে গিয়ে পড়াশোনা করবো, কোনোভাবেই কোনো কিছু না। পরে শেষ পর্যন্ত সে আমাদেরকে ছাড়াই, আমাদের সাথে কোনো যোগাযোগ করলো না, ঢাকায় চলে আসলো। ঢাকায় চলে আসার পরে আমি দেখলাম যে না, তো তাকে দিয়ে তো আর কিছু হবে না, সে তো আমার এই বিষয়টাকে কোনো গুরুত্বই দিচ্ছে না। শেষ পর্যন্ত আমি ওদেরকে নিয়ে, আমার তো বাসা ছাড়িনি, ও জানে আমি বাসা ছেড়ে দিছি, পরে আমি আবার আমার গন্তব্যে চলে আসি। তা আমার এখানে আবার কিবরিয়া ভাই একটা ঘটনা হলো, আমি একটা সমিতিতে আপনার এই বাড্ডা এলাকায় একটা জমির জন্য কিছু টাকা রাখছিলাম, 1,54,000 টাকা রাখা হয়েছিল সর্বমোট। এই একটু 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 করে এখানে আমার ওই যে ভাই যে জায়গাটা বিক্রি করছে সেখানে আমার কিছু টাকা ছিল, ওই টাকাটা এনে এখানে রাখছি। তো রাখার পরে এই টুকটাক এই মানে 500-700 মাঝে মাঝে আবার যখন কিস্তিটা আসতো তখন আম্মাকে প্রেশার দিতাম, আম্মা আমাকে কিছু টাকা দেন, বলতো যে কেন, আমি বলতাম খরচপাতের জন্য, এনে এনে ওইখানে জমাইছি। তো জমানোর পরে এই টাকাটা পরে এখন আমি আম্মাকে বলছি যে আপনারা যদি আমার খরচপাতি না দেন আমি তারপরও ঢাকা যাব। মানে আমাকে এখন আর কোন খরচপাতি দিবেন, আমার আব্বু প্রশ্রয় দিবেন আমাকে। পরে বলতেছে যে মানে সবারই রাগ সব জায়গা থেকে, কিন্তু মাঝখান থেকে আমার অবস্থা খারাপ। পরে আমি বলতেছি যে না থাক, আপনাদের রাগ করেই বলছি, কোনো খরচপাতির দরকার নেই, আমি ঢাকায় যাবো, আমি ওই টাকাটা তুলে আমার মেয়ে যেহেতু আবদার করছে আমি একটা বছর কাটাবো, যত কষ্টই হোক ওর ফাইভটা আমি ওখান থেকে কমপ্লিট করে তারপরে আসবো, তাও আমি জীবনে বলতে পারবো যে আমার মেয়ের একটা সার্টিফিকেট, ও জানবে যে না আমি এই স্কুলে পড়ছিলাম, আমার একটা সার্টিফিকেট আছে, এরকম একটা চিন্তা। পরে ঢাকায় আসলাম, ঢাকায় এসে আবার শুরু করলাম ওই টাকাটা তোলার জন্য অনেক চিন্তা চেষ্টা করতেছি, কিন্তু দিয়ে দিচ্ছি বলে দিচ্ছে না। এই এখনো বাবার থেকে এনে এনে চলতেছি, এমনি সেমনি বলি যে খুব খারাপ অবস্থা, অসুখ এরকম বললে তখন গিয়ে টাকা দেয়।
আচ্ছা,
তা দিলে চলতেছি। এ এসে বাইরে বাইরে ঘুরতেছে ঘুরতেছে, আমি তার এক আত্মীয়কে দিয়ে তাকে জিজ্ঞেস করালাম যে সে কি করবে, সে কি এরকমই থাকবে? বলে যে তাকে সময় লাগবে, সে বিদেশ থেকে আসছে, কি করবে এখন?
তখন তো ঢাকায় এসে আপনার সঙ্গে দেখা সাক্ষাৎ করতে পারত, আসেনি?
না না না, আসেনি, সে তার মতো করে এসে ম্যাচে উঠে গেল, কষ্টটা আরো বেশি বেড়ে যাচ্ছে।
আপনার বাসায় তখন আসে না?
না না, বাসায় আসে না,
খরচপাতি কিছু দেয় না?
না না, খরচপাতি কিছু দেয় না। যখন আমি ওই সবাই বলতেছে যে তুমি যে বাচ্চা, আপনি যে বাচ্চার কাছে নিয়ে যে কষ্ট করেন, বাবা হিসেবে তো আপনি আইনের সহায়তা নিলেও কিন্তু সে বাচ্চাদের খরচপাতি দিতে হবে,
ডেফিনেটলি দিতে হবে।
যখন এগুলা বললো তখন আমি চিন্তা করলাম তাকে আগে জিজ্ঞেস করি কাউকে দিয়ে যে সে আসলে কি করবে। বলানোর পরে বললো যে আমাকে সময় দিতে হবে, তো সময় দিতে দিতে প্রায় দেড় মাস সময় দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এইবার আমি বলছি যে আমি আইনের সহায়তা নিব। আমি আর
কত সালের দিকে, এটা কত সালের দিকে?
এটা হলো এই যে এই জানুয়ারিতে 2018 সালের জানুয়ারির কথা বলতেছি। পরে আমি জিজ্ঞেস করতেছি, বলতেছি ভাই সে যদি সংসার না করে আমি কিন্তু আইনের সহায়তা নিব, আইনের সহায়তা নিলে আমার বাচ্চাদের খরচপাতি কিন্তু দিতেই হবে, আমি দু চারজনের সাথে কথা বলছি। পরে বলে 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 যে তাকে জিজ্ঞেস করলো, পরে বলে যে আমি কি সংসার ছাড়তে চাই নাকি, আমি তো সংসারে যেতেই চাই, আমি যা পারি তা দিব, যেমন পারি তেমন দিব। পরে একটা পর্যায়ে কথাবার্তার মাধ্যমে সে বলল যে আমি যেভাবে করে চালাই তোমাকে সেভাবেই চলতে হবে, যদি বলেন তাকে যে যদি সেভাবে চলতে পারে তাহলে আমি তাদেরকে ঢাকায় রাখব। আমি বললাম যে আলহামদুলিল্লাহ, খালি শুধু আমার বাচ্চা দুটাকে একটু পড়াইলেই হয়েছে, আর কোনো কিছু দরকার নেই। এই করে আমি সে একটা পর্যায়ে ওই তার ভাই সহ আমাকে বাসায় নিয়ে উঠে দিয়ে আসলো তাকে। তো মোটামুটি চলতেছিল একটা মাস খুব ভালো। সে যাই ইনকাম করছে আমার হাতে নিয়ে দিত, বলতো যে তুমি এটা কি করবে করো, ওইটা কি করবে করো, মোটামুটি ভালোই চলছে। এরপর থেকে আবার শুরু হয়ে গেল, শুরু হয়ে গেল আমি ওইখান থেকে ওই জমির টাকাটা শেষ পর্যন্ত তুলে আনলাম, এনে তার হাতেই দিলাম। পরে আমি বললাম যে তুমি তো তোমার পিছনেই তো আমার গহনাঘাটি যেটুকু টুকটাক ছিল সব বিক্রি করে দিলাম, ছেড়ে দিলাম, আমার কিছুই নেই, জমির টাকাটাও তুলে নিয়ে আসলাম, সর্বনিঃস্ব একদম নিঃস্ব হয়ে গেলাম আমি। পরে সে বললো যে তোমাকে কিছু টাকা দিলাম, তুমি টুকটাক একটু কিছু কিনে নাও। তো আমি ছোটখাটো একটু গহনা কিনলাম, গত মাসে সে ঘর ভাড়া দিবে না, এখন টোটালি সে বাদ দিয়ে দিল, কোনো কিছু খরচ দিবে না। পরে কি করব, বাড়িওয়ালা টাকা চাওয়া শুরু করলো, তো পরে দিলাম, দিয়ে বললাম এটাকে রাখো, রেখে অন্তত ঘর ভাড়াটা দাও, তারপরে তুমি আমার জিনিসটা এনে দিও। এনে পরে বাচ্চাদের কোচিং এর টাকা দিলাম, ঘর
ভাড়া বিক্রি করে দিলেন
না, বিক্রি করে দেয়, ওই যে স্ট্রকে রাখে না,
বন্ধকে রাখা,
বন্ধকে রাখা, এরকম রেখে আনলো। এই হলো আমার সংসারে খরচ, গত মাস পর্যন্ত সেই দিল। তারপর থেকে সর্বশেষ তারা সিদ্ধান্ত নিয়েছে এখন আর আমাকে ঢাকায় থাকতেই দিবে না, এটা সপরিবারে।
আমি যেটা বুঝতে পারছি যে আপনার গল্পটা এরকমই, মানে গল্পটা এখানে এসে শেষ হয়ে যাওয়ার কথা, আপনি এরকম একটা ক্লাইম্যাক্সের মধ্যে আছেন, কিন্তু গল্পের আসল জায়গাটা হচ্ছে যে আমরা ছোট্ট একটা বিরতি নেব, বিরতির পরে এসে যে ডিসকাশনটা সেটা। আমরা এটা জানি যে আমাদের যে পুরুষতান্ত্রিক সংসার ব্যবস্থা, সেখানে একটা পুরুষের হাতে লিড থাকে পরিবারের, এবং সেই ধরে নেওয়া হয় যে সে আয় রোজগার করবে, সে তার সংসারটাকে চালাবে, তার স্ত্রীর ভরণ পোষণ, তার সন্তানদের বড় করা, সমস্ত কিছু তার দায় দায়িত্বের মধ্যে পড়ে। আমাদের পারিবারিক বৈবাহিক কাঠামোটাই এরকম, এবং খুব স্বভাবতই একজন পুরুষের দায়িত্ব যেহেতু এটা, সুতরাং পুরুষের কর্তৃত্বটাও খুব স্বাভাবিকভাবে এখানে চলে আসে, এবং পুরুষের কর্তৃত্বের মূল জায়গাটিতে থাকে হচ্ছে পুরুষের অর্থনৈতিক অবস্থা, এবং সে যে আয় রোজগারটা করছে সেটার উপরই তার হম্ফ যেটাই বলি না কেন, তার পকেটে পয়সা আছে মানে তার কন্ট্রোল আছে, পকেটে পয়সা নেই মানে হচ্ছে হলো তুমি এটা পারলা না, তুমি এটা পারলা না, তুমি কেন এটা করল না, ওটা করলো না। ভদ্রমহিলা যে কমপ্লেন বলবো না, তার জীবনে যে ঘটনাগুলো ঘটে গেছে সেখানে সে যেটা উপস্থাপন করেছে এখানে, প্রত্যেকটা জায়গাটাই লজিক্যাল, কিন্তু এটাও আমাদের মনে রাখতে হবে যে তার হাজব্যান্ডের জায়গাটা থেকে তার এটা দেবার সামর্থ্য ছিল কিনা। ধরুন সামর্থ্য নেই, কিন্তু সামর্থ্য না থাকলে এই এক্সিস্টিং সিচুয়েশন সে কিভাবে টিকিয়ে রাখতে পারত, যদি টিকিয়ে রাখার জন্য সে সংগ্রাম করত, যদি সে টিকিয়ে রাখার জন্য ফাইট করতেছে বিভিন্নভাবে, সেই ফাইটের জায়গাটা নিয়ে তার স্ত্রীর কোনো দ্বিমত নেই, তাহলেও আমার মনে হয় যে এতটা টানাপোড়েন তৈরি হতো না। একটা সমস্যা যেখানে আছে, যেটা হচ্ছে যে হাজবেন্ড বলতে পারে যে না, আমি তো আমার জায়গা থেকে চেষ্টা করেছি সংসার টিকিয়ে রাখার জন্য, আমি তো আমার জায়গা থেকে ছেলে মেয়েকে ভিকারুন নেস্তা বা অন্যান্য জায়গাতে পড়াশোনা করার জন্য, তাদেরকে একটা বেটার লাইফ দেওয়ার জন্য আমি চেষ্টা করেছি। তার ওয়াইফ কমপ্লেন করতে পারে যে না, তোমার চেষ্টাটা যথেষ্ট ছিল না। এই যে বিষয়টা, এই দুই বিষয়ের মধ্যে একটা গুড অপশন, তার হাজব্যান্ডের জায়গা থেকে যেটা সে মনে করেছে যে তাকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হোক, বাড়িতে পাঠিয়ে দিলে কি হবে, ঢাকা শহরের খরচটা যেটা আছে সেটা কিছুটা হলেও কমে যাবে, কিন্তু সেখানে তাদের সন্তানের ভবিষ্যৎটা কি হবে সেটা নিয়ে একটা বড় প্রশ্ন থেকে যায়। এবং সেই প্রশ্নের জায়গাতে ওয়াইফ কোনোভাবেই ছাড় দেওয়ার জন্য রাজি না, এবং হাজব্যান্ড সে জায়গাটায় ওয়াইফের কথা অনুসারে আমরা মনে করে নিচ্ছি যে এক ধরনের ঔদাসীন্য ভূমিকা পালন করছে। সমাধানটা আসলে কি হতে পারে, সমাধান কি আদৌ আছে, কিন্তু এই গল্পটা আসলে জীবন গল্পে আসার মতো গল্প কিনা, না, এই গল্পটা আসলে জীবন গল্পে আসার মতো তেমন কোনো গল্প না। কারণ জীবন গল্পে আমরা যে ধরনের গল্প প্রচার করে থাকি সেখানে অনেক ধরনের আপস অ্যান্ড ডাউন থাকে, অনেক ধরনের ক্লাইম্যাক্স থাকে, ধাক্কা থাকে, আনইমাজিনেবল অকল্পনীয় বিষয়গুলো থাকে, এবং যখন শেষ হয় তখন বুকের মধ্যে একটা চাপা কষ্ট কিংবা আনন্দ কিংবা অন্যরকম একটা অনুভূতি নিয়ে আমরা ঘুমোতে যাই কিংবা ঘুমোতে পারি না। আজকের এই গল্পটায় সেরকম কোনো তোতনা নেই, সেরকম কোনো রিদম নেই, সেরকম কোনো রিফ্লেকশন নেই, তারপরও এটা একটা গল্প। গল্প এই কারণে যে ঢাকা শহরের অনেক অনেক নিম্ন মধ্যবিত্ত পরিবারে যাদের তিন আনতে পান্তা ফুরায়, তারা ঢাকা শহরে টিকে থাকেন সন্তানের জন্য বা সন্তানের ভবিষ্যতের দিকে চেষ্টা করে, হাজার রকমের ফাইটের মধ্য দিয়ে তারা একটা স্বপ্ন দেখে যান, এবং এই স্বপ্নের মধ্য দিয়ে স্বপ্নের বিচ্যুতি হয় কিংবা বিচ্যুতি হয় না, যে একটা শীতল যুদ্ধ তাদেরকে ফেস করতে হয়, সেটা শেষ পর্যন্ত কোথায় যায় সেই আয়নায় লক্ষ লক্ষ মানুষ আজকের এই জীবন গল্প নিজেদেরকে দেখতে পাবে। সেই অর্থে আজকের এটা একটা জীবন গল্প। আমাদের গল্পটা শেষ হয়নি, আমরা শেষ বিরতিতে ফেরার আগে বেশ কিছু প্রশ্ন আমি করব, যে প্রশ্নটা হয়তো আপনাদের অনেককেই আজকের এই গল্পের একটা বিশেষ সমাধানের দিকে নিয়ে যাওয়ার জন্য, এবং একই সাথে নিজেরা যদি এরকম একটা সমস্যার মধ্যে থাকেন তাহলে কিভাবে এখান থেকে ওভারকাম করবেন সেটার একটা পথ হয়তো বা পেতে পারেন। আমরা ছোট্ট একটা বিরতির পর ফিরে আসছি সেই জায়গাটিতে।
জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়। জীবন গল্প। লাভ
হেট, চ্যালেঞ্জ, মোটিভেশন, লাইস, ট্রুথ, ইম্পসিবল, ভার্চু, মোরালিটি, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট. ওয়েলকাম, ওয়েলকাম টু মাই স্টেজ অফ রিয়েলিটি. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4. Jibon Golpo. Jibon Natoker Cheo Natokiyo.
শেষ ভাগে আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন জীবন গল্প ঢাকা এফএম 90.4 এ। আমি আরজি কিবরি আপনাদের সাথে রয়েছি, আর কথা না বাড়িয়ে আমাদের যিনি গেস্ট তার কাছে আমি ফিরছি। তো উম্মে সালমা, আপনি যে কথাগুলো এখানে বললেন আপনার হাজবেন্ডের, আমি সেই অর্থে তেমন কোনো দোষ খুঁজে পাইনি। শুধু একটা জায়গায় আপনার যে কমপ্লেইনটা, সেটা হচ্ছে সংসার বিয়ার করার মতো তার যে ক্যাপাবিলিটি থাকা উচিত ছিল সেটা তার নেই, মানে ভরণ পোষণ দেবার মতো যে ব্যাপারটা সেটা তার নেই। এটা ছাড়া কি আর কোন অভিযোগ আপনার আছে?
সে নিজস্ব ব্যক্তিগতভাবে সেটা করে না, কিন্তু পরিবারের কথা শুনে শুনে জিনিসটা করে।
আচ্ছা,
এটা বারবারই আমার কাছে প্রমাণিত।
আরেকটা জিনিস যেটা আপনি মনে করেন যে সে তার পরিবার, মানে তার মা বোন এসবের দ্বারা অনেক বেশি ইনফ্লুয়েন্স, প্রভাবান্বিত। আচ্ছা, এবং আরেকটা জায়গায় আপনার বড় কমপ্লেন, সেটা হচ্ছে যে সে অনেক বেশি কি বলা যেতে পারে যে চেষ্টা করা দরকার ছিল পরিবারের জন্য, ততটা সে চেষ্টা করে
না,
নিজের সন্তানের দিকেও সে ততটা ফোকাস
না।
এটা হচ্ছে আপনার জায়গা থেকে কমপ্লেন। আপনার হাজবেন্ডকে যদি আমি আজকে এখানে পেতাম, তাহলেও তার হাজারটা রকমের কমপ্লেন থাকতো আপনার বিরুদ্ধে। ব্যাপারে কোনো দ্বিমত নেই আপনার? আপনার কোনো দ্বিমত আছে?
না,
আপনার অনেক অভিযোগ থাকতো। মোটা দাগের অভিযোগ প্রথমত যেটা থাকতো, আমি যেটা মনে করি সেটা হচ্ছে আপনি তার কথা মতো চলেন না, কারণ সে আপনাকে বলেছে বাড়িতে যাওয়ার জন্য আপনি যাননি, কারণ সে আপনাকে বলেছে যে সন্তান মানুষ করার জন্য এইভাবে মানুষ করতে হবে, আপনি সেটা শোনেননি। এবং এসবের বাইরে আমি যেটা মনে করি যে আপনি অভিযোগ আনার জন্য শক্তিশালী অভিযোগ, যেটা সাধারণত মেয়েদের ক্ষেত্রে হয় যে অন্য কোন মেয়ের প্রতি তার আগ্রহ আছে, কিংবা সে জুয়া খেলে, কিংবা সে ড্রাগ নেয়, এই জাতীয় কোনো কমপ্লেন তো আপনার জায়গায়
নেই? এই জাতীয় কোনো কমপ্লেন নেই।
আচ্ছা, তাহলে এই জায়গাটা থেকে আমি যেটা বলি, আমার যেটা মনে হয় যে আসলে আমার লিসনাররাও হয়তো এই কথাগুলোই বলবেন, সেটা হলো যে এই যে সমস্যাটা, এটা খুব মিউচুয়ালি সমাধান করা সম্ভব, এটা খুবই সম্ভব। আপনার বাবা বা আপনার মা আপনাকে যে কথাটা বারবার বলছে সেটা তাদের জায়গা থেকে, হ্যাঁ আপনি হয়তো অনেক বেশি তাদেরকে বলেছেন, অনেক বেশি তাদের কাছ থেকে হাত পেতেছেন, যে যে কোনো প্রয়োজনে তাদের কাছে গিয়েছেন, সেই জায়গা থেকে তারা হয়তো অনেক বেশি অতিষ্ঠ হয়ে গিয়েছে। আপনার বাবাও অনেক রাগী মানুষ, আপনি যেটা বলছিলেন, সেই জায়গা থেকে তারা বলেছে যে ঠিক আছে ওকে বাদ দিয়ে দাও, ওকে বাদ দিয়ে তুমি চিন্তা ভাবনা করো, তোমার জীবন এখন তোমার মেয়েকে নিয়ে, কিংবা তোমার মেয়েকে ওদের কাছে দিয়ে দাও, তুমি চলে আসো আমাদের মেয়ে, আমাদের কাছে থাকো। এটাই তো আপনার মূল কথা। আমি কথা বলার আগে আপনি আমাকে বলেন আপনি এখন কি চান।
আমি সর্বোপরি যেটা চাই সেটা হলো যে আমার মেয়েরা পড়াশোনা করুক।
আচ্ছা, ওকে, যদি এখন সেটা সম্ভব না হয়, আমি জানি আপনার মেয়ের পড়াশোনার জন্য যদি এরকম সুযোগ আসে যে আপনার হাজবেন্ডকে ডিভোর্স দিতে হবে এবং তারপর আপনার মেয়ের পড়াশোনাটা এস্টাবলিশড হয়ে যাবে, আপনি সেটাও করবেন? আপনার কথা শুনে যেটা আমার কাছে মনে হয়েছে, আপনি আপনার মেয়ের জন্য যে কোনো বড় ধরনের স্যাক্রিফাইস করতে রাজি আছেন। কিন্তু যদি এটা না হয়, ধরেন কোন দিক থেকে আপনি পারলেন না, আপনার নিজেরও চাকরি নেই, আপনি যেটা বললেন জব নেই, এখন আপনার হাজবেন্ড তো সাপোর্ট করছেই না, তো সেক্ষেত্রে আপনি কি করবেন? আমি যতদূর বুঝি যে আপনার বাবার সামর্থ্য আছে আপনাকে সাপোর্ট করার, আপনার দুটো মেয়েকে পড়াশোনা করানোর মতো, কিন্তু তারাও সেটা করবে বলে আমার মনে হয়
না,
করবে না, তাহলে আপনি কি করবেন?
না, আমি সেক্ষেত্রে আমার বাবা মার কথা শুনব না, কিন্তু আমার এই বিষয়টার পরে আমার সংসারেও থাকার কোনো ইচ্ছা নেই।
ফাইনালি ক্ষতি হচ্ছে দুটো মেয়ের, আমি যেটা বুঝি যে আপনাদের এই সমস্যা বেসিক্যালি ক্ষতি করছে এই দুটো মেয়ের ভবিষ্যৎ, ঐশী এবং ওহির। এবং আপনার হাজবেন্ড হয়তো তার জায়গাটা থেকে, এবং একদম খুব সহজ একটা কথা বলি, যেটা একদম বুক সিলেবাস সবকিছুর বাইরে, রেডিও সবকিছুর বাইরে এসে, পুরুষরা স্বভাবতই কর্তৃত্ব পরায়ণ, এটা আমাদের সামাজিক স্ট্রাকচারের কারণেই। একটা যেটা বুঝতে পেরেছি, যদিও আপনি আপনার জায়গাতে শতভাগ সঠিক আপনার কথা অনুযায়ী, আমি যেটা বুঝলাম যে আপনার পুরো এই সংসার জীবনের কত বছর হল,
13 বছর, সে
13 বছরের সংসার জীবনে তার তেমন কোনো কর্তৃত্ব ছিল না যেটা মনে হয়েছে, এবং সে কর্তৃত্ব খাটাতেও পারেনি কারণ তার ইকোনমিক সেই ধরনের সামর্থ্য ছিল না। সে যদি পুরো পরিবারের ভরণ পোষণটা ঠিকমতো দিত, তাহলে সে তার কথায় অনেক কিছুই হয়তো হতো, যেহেতু সেটা সে পারে নাই, সেরকম সে কর্তৃত্ব খাটাতে পারে নাই। আর বেটার অপশন হিসেবে সে বারবার বেছে নিয়েছে তার নিজের জায়গাটা, তার নিজের বাড়ি। তার বাড়িতে কি কি আছে যেখানে গেলে আপনি যে সাপোর্টটা পেতে পারেন, আমি এটা একটু জানতে চাই।
খুবই সুন্দর একটা প্রশ্ন করছেন, আমাকে এই কথাটাই আমি বলতে চেয়েছিলাম যে আমি যদি দেখতাম যে আমার হাজবেন্ডের একটা নিজস্ব থাকার জায়গা বা তার একটা তার স্ত্রী সন্তান গিয়ে যে কোথাও একটা পা ফেলবে সেরকম জায়গা যদি থাকতো তাহলে আমি ঠিক চলে যেতাম।
ওটা নেই
না, তার এবং তার স্ত্রী সন্তানদের কোনো অস্তিত্বই ওখানে নেই।
খুব স্বাভাবিক, আপনি যেখানে থাকবেন না সেখানে কর্তৃত্ব প্রতিষ্ঠিত হবে না, এটাই স্বাভাবিক। ইভেন নিজের জমিও যদি বর্গা দিয়ে দেন বছরের পর বছর সেটা নিজের জমি থাকে না। তো আমি একটা জিনিস আপনাকে বলি, এইখানে ভুলটা আপনার না, এখানে আপনার বাবা মার ভুল, এগুলো আপনি জানেন। আমি আপনাকে যে কথাগুলো বলবো এগুলো সবই আপনি জানেন। আপনাকে পাত্রস্থ করবার আগে তাদের উচিত ছিল নিজের জায়গাটা থেকে সমস্ত কিছু খোঁজ খবর নিয়ে আপনার ভবিষ্যৎটা কোন দিকে যাবে সেটা নিশ্চিত করা। এবং আপনার হাজবেন্ডের জায়গা থেকে যদি আমি কিছু বলার থাকে, আমি অবশ্যই তার জায়গা থেকে নিজেকে অনুভব করার চেষ্টা করছি, যেহেতু সে অর্থনৈতিকভাবে রোজগার করেন না, তেমন একটা পজিশনে নেই, এবং সে যে চেষ্টাটা কম করেছে সেটাও বলবো না। দেশের বাইরে এসে গিয়েছে, ওখানে স্টেবল করতে পারেনি। আমাদের সরকারি জবের বাইরে, বিশেষ করে গভর্নমেন্ট জবের বাইরে কেউ যদি বিজনেসের কথা বলেন, বিজনেসের সেক্টরটা হয়তো একটু আলাদা, ম্যাক্সিমাম সেখানে সাকসেস করতে পারেন বিষয়টা এরকম না। আর বাকি যে টুকটাক জব, এই যে ধরেন এখানে কিছু ওখানে কিছু, কিছুদিন থাকা, এই জবগুলো খুবই আনস্টেবল। এবং এই জবগুলোর ক্ষেত্রে সবাই যে খুব ভালো সাকসেস করতে পারেন বিষয়টা এরকমও না। এরকম হয় যে খুব ভালো একটা অবস্থার মধ্যে ছিলেন কিন্তু তারপরে দেখা গেল সে জবলেস অবস্থায় বছরের পর বছর মানুষের কাছে হাত পাততে পারতে লোক সমাজে মানে মুখ দেখানোর অবস্থা নেই, এরকম অবস্থায় মানুষ চলে আসে। আপনার হাজবেন্ডের ক্ষেত্রে আমি যেটা মনে করি যে হয়তো বা এরকমই হয়েছে, তার লাক ফেভার করেনি। তবে এটা ঠিক, যখন আমি দেখলাম যে তার সে বিদেশ থেকে এসে আপনার বাড়িতে গেছে এবং যে আপনার সঙ্গে দেখা করতে চেয়েছে, আপনার বাবা সেখানে খুব কড়া ছিলেন যে না তুমি আমার সাথে কথা না বলে তুমি ওর সাথে দেখা করতে পারবে না, এটা ঠিক হয়নি। এটা ঠিক হয়নি, আমি জানি না যে আমি হয়তো বয়সে তার চেয়ে অনেক বেশি ছোট হব, কারণ বিয়ের পরে আমরা যতটুকু জানি, যেহেতু আপনি তার স্ত্রী, যেহেতু আপনি তার এখনো স্ত্রী, সুতরাং অধিকার কিন্তু তারই সর্বপ্রথম বেশি ছিল। তো সে আপনার সঙ্গে দেখা করতে গিয়েছে, আপনি বাবার কথা রেখে তার সঙ্গে দেখা করতে পারেননি, সন্তানদের সঙ্গেও তেমনভাবে মিট হয়নি। যে সিচুয়েশনই হোক না কেন এটা তার ইগোতে লাগবে এবং এটা উচিত হয়নি আমি যেটা মনে করি। হ্যাঁ, আপনার বাবা হয়তো আপনাদের ভালোর জন্যই বলেছিলেন যে একটা সিদ্ধান্ত, একটা এসপারোস্পার না হওয়া পর্যন্ত আসলে আপনাকে আর ওনার সঙ্গে মিট করতে দিবে না। তো এগুলো আমার মনে হয় যে অনেক সময় আপনাদের সম্পর্ক ভালো রাখার ক্ষেত্রে অনেকটা নেগেটিভ হয়েছে। আপনার বাবা তো মোটামুটি বিজনেসের দিক থেকে প্রতাপশালী, যেটা বুঝি, আয় রোজগার ভালো করেন। তো যেহেতু উনি পাত্রস্থ করেছেন, ওনার তো একটা দায়িত্ব ছিল আপনার হাজবেন্ডকে যে কোনোভাবে হোক একটা আয় রোজগারের মধ্যে বেদিবাস্ত করে দেয়া। ঠিক আছে, বিদেশে গিয়ে পারেননি, পয়সা রোজগার দিয়েছেন সেটা হয়তো হয়নি, বাংলাদেশে তো একটা ব্যবস্থা করতে পারত, সেটা কেন করেননি?
আমি এখানে একটু বলি যে ওর বিদেশ থেকে আসার আগের থেকে তার সাথে আমার সম্পর্কটা ভালো ছিল না। সে এরকম কিছু কথাবার্তা বলছে যে বাংলাদেশে এসে সে আর আমার সাথে দেখাই করবে না।
ফাইন, আপনাদের দুজনকে নিয়ে কি আপনার বাবা মা কখনো বসেছে?
না
বসেনি।
না, এমনি বিভিন্ন সময়ে তাকে বুঝিয়ে শুনিয়ে দিছে, তার হাতে আমাকে তুলে দিছে।
একটা হচ্ছে আপনি আপনার মতো করে গিয়ে বলতেছেন আপনার বাবা মাকে, আরেকটা হচ্ছে যে সে হয়তো তার মতো করে বলতেছে, কিন্তু আপনারা সামনাসামনি দুজন বসে, যদি তারা গার্জিয়ান হয় তাহলে আপনাদের বলা উচিত ছিল যে ঠিক আছে আমি সামনাসামনি বসে তোমার কমপ্লেনগুলো তুমি বলো, তোমার কমপ্লেনগুলো তুমি বলো।
এটা এবছর হয় না, কিন্তু তার আগে হয়েছে।
কবে হয়েছে এটা?
এটা গত আমার মেয়ে যখন ক্লাস থ্রি থেকে ফোরে উঠলো তখনও।
আপনাদের দুজনকে সামনাসামনি বসে আপনার বাবা কথা বলেছে? কি বসে, তখনকার রেজাল্ট কি এসছে?
তখন বলছে যে বাবা তুমি, আমার বাবা প্রশ্ন করছে যে তুমি যদি আমার মেয়েকে এভাবে করে না করো তাহলে তুমি এখন কি করবে বলো। তখন বলছে যে না আমি আবার সব ঠিকঠাক করে ফেলবো।
ফাইন, তো ঠিক আছে।
তো এখন বাবা বলছে যে আমার মেয়েটাকে তোমার হাতে আমি আবারও তুলে দিলাম।
এটা সমাধান না, তার কোনো কাজের ব্যবস্থা ছিল সেই মুহূর্তে?
না, তখন সে তো আমার আব্বা বলছে যে তুমি যদি কিছু করতে চাও টাকা পয়সা আমি দিব, সেখান থেকে কিন্তু তার চিন্তাধারা বাহিরে যাবে।
আচ্ছা, বাইরে সে ফেল করেছে, তো তাহলে কি বসে থাকবে জীবন? তাহলে আবার চেষ্টা করতে হবে।
না, এখন যেটা হলো, কিছুদিন আগেও আমি তাকে বলছি, আমি বলছি তার ইগোটা বেশি, সে ছোটখাটো কিছু করতে পারবে না।
এই জায়গাটাই হচ্ছে হলো আমার আমার এখন আমি যে জিনিসটা বলবো, একটা হচ্ছে আপনার পারিবারিক জায়গা থেকে চেষ্টা করা উচিত ছিল, সেটা আপনারা মনে করছেন যথেষ্ট চেষ্টা করা হয়েছে, আমি মনে করি আরো চেষ্টা করা উচিত। এখন আমি যেটা বলবো, এই ভদ্রলোক, আমি তার নামও জিজ্ঞেস করিনি, আমি পুরো অনুষ্ঠানে তার নাম প্রচারক সেটাও আমি চাই না, কারণ তার সামাজিকতার জায়গা থেকে হয়তো ইগোতে লাগবে। আমি আপনার প্রতি যথেষ্ট রেসপেক্ট রেখে বলি, সম্মান রেখে বলতে চাই, আপনার ঔরস্যজাত দু সন্তান এবং তারা ভিগারনেসতে পড়াশোনা করে, এটা আপনার প্রাউড করা উচিত, গর্ব করা উচিত। আপনি যে এইখানে থেকে, আপনি যদি রেডিও অনুষ্ঠানটা শুনে থাকেন এবং আপনি সেটা করেছেনও, নইলে আপনি প্রথম সন্তান যখন আপনার ভিগারনেসতে চান্স পেল তখন আপনি এতটা খুশি হতেন না। কিন্তু আপনি একটা পুরুষ মানুষ, আপনার দুটো হাত আছে, আপনার দুটো পা আছে, আপনি ঢাকা শহরে একসময় থেকেছেন, এখন থাকে নাকি? এখনো থাকেন, আপনি সঙ্গে আছেন। আপনার ইগোতে আঘাত লাগুক আমি সেটা চাই না, আমি আপনাকে রেসপেক্ট করে একটা কথা বলি, আপনি যদি শুধু নিয়ত করেন যে না আপনি পারবেন আপনার দুটো সন্তানকে ঠিকমতো মানুষ করতে, এবং আপনি ধর্মকর্ম করা মানুষই হয়তো বা, সেজন্যই বলছি যে সৃষ্টিকর্তা যার উপর খুশি হন তাকে তিনি কন্যা সন্তান দেন। আমাদের তো একটা হাদিসই আছে এরকম যে সৃষ্টিকর্তা যখন খুশি হন তখন বৃষ্টি দেন, যখন যে বাসায় লোকদের উপরে খুশি হন সে বাসায় তিনি মেহমান পাঠান আল্লাহ, হ্যাঁ, এবং যখন যার উপরে খুশি থাকেন তাকে তিনি কন্যা সন্তান দান করেন। এবং সেখানে বলাও আছে যে কন্যা সন্তানকে যদি আপনি সুন্দর করে মানুষ করে যদি সৎপাত্রস্থ করতে পারেন তো আপনি জান্নাতে যাবেন। তো আপনি এরকম একজন সৌভাগ্যবান মানুষ, ঠিক আছে, ধর্মকর্মের জায়গা থেকে বিষয়টা না হয় এরকম হলো, আপনি যদি রেশনাল জায়গা থেকেও আসেন তাহলে দেখবেন যে এই মেয়েরাই আসলে শেষ পর্যন্ত বাবা মাদের খেদমতটা বেশি করে। এটা কিন্তু আমাদের সমাজে একেবারে প্রচলিত এবং এটা এস্টাবলিশড। দেখবেন যে ছেলে বড় হয়ে যায়, বড় হয়ে যাওয়ার পরে সে ব্যস্ত হয়ে যায়, সে হয়তো ভরণ পোষণ দেয় সংসারের জন্য কিন্তু অতটা টেক কেয়ার করতে পারে না। কিন্তু এই মেয়ে আপনার মৃত্যুশয্যায় পাশে গিয়ে থাকে, যখন হয়তো আপনি শয্যাশায়ী হবেন তখন হয়তো দেখা যাবে এই মেয়েই আপনাকে টানা হেঁচড়া করছে, আপনার ছেলের সময় নেই। তো আপনি যদি প্রপার, আমরা আসলে সেই যুগে বসবাস করি না যে আসলে মেয়ে মেয়েকে দেখা, মেয়েকে মেয়ের মতো করে দেখা, ছেলেকে ছেলের মতো করে দেখা, আমরা আসলে সেই যুগে আর বসবাস করি না। একটা মেয়েকে যদি সঠিকভাবে বড় করা যায় তাহলে সে হাজারটা ছেলের চেয়েও শক্তিশালী হতে পারে, এটা আমাদের সমাজেই সম্ভব। এবং আপনি দেখবেন যে সরকার থেকে শুরু করে আমাদের সামাজিক যে বুনিয়াদ বা সামাজিক যে বিন্যাস, সেখানে একটা মেয়েদেরকে যে পরিমাণ ফ্যাসিলিটেট করা হয়েছে, অনেক সময় আমার তো মনে হয় যে অনেক সময় ছেলেদেরকেও এতটা ফ্যাসিলিটেট করা হয় না, তো সেই জায়গাটা থেকে আপনি অনেক বেশি সুবিধাপ্রাপ্ত। আপনার এখন যেটা দরকার, আমি যেটা মনে করি যে গায়ে গতরে খেটে হলেও, সবাই তো ভাই সবাই একরকম যায় না, তাই না? ভাগ্য তো সবাইকে একটা রাস্তায় সবসময় নিয়ে যান। আপনি হয়তো এখন লাখ টাকা ইনকাম করেন, কালকে হয়তো আপনি পথের ফকির, বা আপনি কালকে হয়তো পথের ফকির, পরের দিন যে আপনি বাদশাহ হবেন না এমন তো কোনো কথা নেই, আমরা তো নিয়তির উপর নির্ভর করি। কিন্তু সব জায়গাতেই আমাদের যে জিনিসটা ঠিক রাখা উচিত সেটা হচ্ছে রেসপন্সিবিলিটি, দায়িত্ববোধ। আপনি যদি আপনার পরিবারের প্রতি কিছু করতে নাই পারেন, আপনি অন্তত তাদের পাশে থেকে ওই আর্সটা বোঝাতে যদি সমর্থ হতেন যে মা আমার ইচ্ছা আছে, আপনার সন্তানদেরকে যদি আপনার এতটুকু বোঝানোর সামর্থ্য থাকতো, বা আপনার স্ত্রীকে যদি এতটুকু বোঝানোর সামর্থ্য থাকতো যে আমার ইচ্ছা আছে, আমি খুব টেন্স, আমি যে ভরণ পোষণ দিতে পারি না, আমার খুব কষ্ট হয়, আমি কোনো অল্টারনেটিভ অপশন খুঁজতেছি না, আমি চাচ্ছি তোমরা ঢাকাতেই থাকো, যেভাবেই হোক গায়ে গতরে খেটে হলেও আমি একটা পরিশ্রম করে তোমাদের একটা জায়গায় পৌঁছাতে চেষ্টা করতেছি, তাহলে আজকে সংসারের অবস্থাটা এরকম হতো না। আপনি দুই পয়সা রোজগার না করলেও সংসারের অবস্থাটা এরকম হতো না। যেহেতু আপনার এগেনিস্টে অনেক বড় কমপ্লেন দাঁড়িয়ে গেছে যে সেটা আপনার স্ত্রীর জায়গা থেকে, সুতরাং আসলে সমস্যাটা সেখানেই তৈরি হয়েছে। আমি মনে করি আপনি আর অপশনের দিকে না গিয়ে আপনার বরং চেষ্টা করা উচিত, আপনার ছেলে মেয়ে দুটো অনেক ছোট আছে, যেভাবেই হোক না কেন এদেরকে বিকারণের সাথে পড়াবেন, যেভাবেই হোক না কেন আপনি এদের একটা ভবিষ্যৎ নিশ্চিত করে দেবেন। এবং একটা ছেলের পক্ষে দুটো সন্তান মানুষ করা আমাদের ঢাকা শহরে খুব বেশি কঠিন কিছু না, হ্যাঁ, আপনি যদি চেষ্টা করেন তো আপনি পারবেন। আপনার হাজবেন্ড লেখাপড়া করেছে?
হ্যাঁ, বিএ পাস। কিবরিয়া ভাই, আমি এখানে একটু কথা বলি।
শেষ, হ্যাঁ, আপনার কথা দিয়ে আমি অনুষ্ঠানটা শেষ করবো, জি বলুন।
এখানে হলো কি, আমার হাজবেন্ড একটু সহজ সরল মানুষ, মনের দিক থেকে কিন্তু ভালো
না। আপনি তার খারাপ কিছু বলেন না আমাদের পুরো অনুষ্ঠানে,
কিন্তু এখন আমি দেখতেছি তার মেন্টালিটিটা আসলেই খারাপ হয়ে গেছে। এগুলা কিন্তু সে নিজের থেকে করছে না, এটাও কিন্তু আমি বুঝি, আমি তার সাথে দীর্ঘদিন ছিলাম।
এখানে আমি আপনাকে একটা কথা বলি, সেটা হচ্ছে কি, মানে আমাদের এই আমাদের সোসাইটিতে পরিবারই মেয়েদের একটা কমন কমপ্লেন থাকে, কমপ্লেনটা হচ্ছে হাজবেন্ড নিজের সংসার দেখে না, তার বাবা মা তার বোনদের বেশি টেক কেয়ার করে। আমি না আপনি করেন না হয়তো বা, কিন্তু কমন একটা কমপ্লেন থাকে। এই কমন কমপ্লেনটা যে মানে কোন ঘটনার প্রেক্ষাপটে আসে তা কিন্তু না, এটা মানে সংসারে আসার পর থেকেই এই জিনিসটা মেয়েদের মধ্যে চলে আসে, কেন জানি আসে ঠিক জানি না, হয়তো ইনহেরিটেড। কিন্তু এই কমপ্লেনটা করা উচিত না, উচিত নেই, কারণে আপনি যে একটু আগে বললেন যে আপনার হাজবেন্ড তার বোনের কথা দ্বারা অনেক বেশি ইনফ্লুয়েন্স বা তার মায়ের কথা দ্বারা অনেক বেশি ইনফ্লুয়েন্স, যদি ইনফ্লুয়েন্স হয়েও থাকে তবু আপনার বলা উচিত না, বলা উচিত না এই কারণে যে সে কোথায় বড় হয়েছে, তার মারপিটে এসছে, এগুলো আমি বলবো না, বরং বলা উচিত না এই কারণে যে এতে করে আপনার সমস্যাটার সমাধান হবে না, এটা বরং আরো জটিল আকার ধারণ করবে। আপনি কখনোই মানে যদি সমাধান চান তাহলে আমি বলবো যে কখনোই হোস্টিলিটি সম্পর্ক গ্রো করে, যেটার দ্বারা আপনার হাজবেন্ড তার পরিবার কিংবা আপনার সঙ্গে একটা দূরত্ব বা একটা শত্রুতা সম্পর্ক তৈরি হয় যে ধরনের কথার দ্বারা বা অ্যাক্টিভিটির দ্বারা, সেই ধরনের সম্পর্ক তৈরি করে একটা সাময়িক সমাধান পেলেও হয়তো বা পেতে পারেন, কিন্তু এটা দ্বারা আপনি চিরস্থায়ী কোনো ভালো সম্পর্কের মধ্যে থাকতে পারবেন না। সুতরাং সে যদি ওরকম কোনো কিছুর মধ্যে করেও থাকে, আপনার যদি মনে হয় যে না সে ননদের কথা শুনতেছে বা শাশুড়ির কথা শুনতেছে, তাহলে আমার মনে হয় যে একটা তাকে একটা বেটার কাউন্সিলিং এর মধ্যে নিয়ে এসে চেষ্টা করেন, কোন ধরনের ঝগড়াঝাটির মধ্যে না গিয়ে তাকে বোঝানোর চেষ্টা করেন যে এই জিনিসটা তোমার কাছে ছিল, এটা যদি তুমি এভাবে করতে তাহলে ভালো হতো। যদি সে না করে বারবার এটা করেন, যেহেতু আপনি তার সঙ্গে সংসার করবেনই, রাইট, আপনি বরং এটা নিয়ে ঝগড়াঝাটি করলে যেটা হবে যে আপনার প্রতি তার একটা মন যেটা আছে সেটা উঠে যাবে, এবং সেটাই হচ্ছে আমার যেটা মনে হয়।
আমার একটু সুযোগ দিলাম, আমি চাচ্ছি আমার সংসারটা সে যেভাবেই চালাক, সে ছোট বাসায় রাখবে বড় বাসায় রাখবে সে কিভাবে করবে, কিন্তু আমার বাচ্চা দুটা ঢাকায় থেকে পড়াশোনা করুক।
ফাইনাল কনক্লুশনটা এটাই, এবং এই জায়গাটিতে আমার মনে হয় যে আপনারও একমত হওয়া উচিত। যদি বিষয়টা এরকম হতো যে আপনার স্ত্রী বলতেছে আমি ঢাকায় থাকবো তুমি আমাকে এখান থেকে নিতে পারবে না, সেই জায়গাটায় আমার দ্বিমত থাকতো, সেটা আপনার আয়ের উপরে নির্ভর করছে। কিন্তু আমার মনে হয় যে আপনার সন্তানের জন্য আপনার চূড়ান্ত চেষ্টাটুকু করা উচিত, এবং সেই চূড়ান্ত চেষ্টা তাওয়াক্কাল তো আলাল্লাহ, নিশ্চয়ই আপনি যদি চেষ্টা করেন তাহলে হয়তো বা শুনবে, এবং এতে আপনার সন্তানের ভবিষ্যতের জন্য ভালো। তারপর আমি শেষ কথা আপনাকে যেটা বলতে চাই, বিষয়টা তো এমন পর্যায়ে গেলে হবে না যে আপনার হাজবেন্ড ব্লাড বিক্রি করে নিয়ে এসে আপনার সন্তানদেরকে পড়াবে, এই পর্যায়ে গেলে তো হবে না, রাইট? আপনার হাজবেন্ডের চেষ্টাটুকুর প্রতি আপনার রেসপেক্ট রাখবেন, এইটুকু আমি নিশ্চয়ই আপনার কাছ থেকে চাইতে পারি আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে। ততটুকু চেষ্টা আপনি করেন এবং বাকিটুকু সৃষ্টিকর্তার ইচ্ছা। আজকের এই অনুষ্ঠানটার গল্পটার লেসনটা একটাই, সেটা হচ্ছে যে দুজনের সম্পর্কটা এখনো ভালো, দেখুন দুজন দুজনকেই হয়তো বা চায়, কিন্তু শুধুমাত্র অর্থনৈতিক অবস্থার কারণে আজকে তাদের ভবিষ্যৎটা অন্যদিকে চলে যেতে চাচ্ছে। আমরা শুধু এইরকম একটা ক্রিটিক্যাল জায়গাতে, আপনাদেরকে মনে হতে পারে যে আজকের এই গল্পটার মধ্যে কোনো ঢেউ ছিল না, কোনো ক্লাইম্যাক্স ছিল না, মারাত্মক রকম ঢেউ দেখেছি আমি, যে এইরকম একটা গল্পের এমন একটা জায়গাতে ওরা আছে যেখানে সে যদি কোনো উল্টাপাল্টা সিদ্ধান্ত নেয় দুটো সন্তানের ভবিষ্যৎ অন্যরকম হয়ে যাবে। শুধু দুটো সন্তানের ভবিষ্যৎ না, এনাদের দুজনের ভবিষ্যৎ অন্যরকম হয়ে যাবে। আমরা ঢাকা শহরে এরকম অসংখ্য পরিবার আছে, অসংখ্য পরিবার আছে যারা কোন রকম খেয়ে পড়ে টেনে টুনে বেঁচে আছে এবং ভবিষ্যতে ভালো স্বপ্ন দেখছে। এই পরিবারগুলো টিকে আছে, এই পরিবারগুলো ঢাকা শহরে স্টে করতে পারতেছে, এবং হয়তো ভবিষ্যতের কথা কেউ হয়তো পারছে কেউ হয়তো পারছে না। শুধু একটা জিনিসই বলতে চাই যে মানে ফাইটটা যেন হাতে হাত রেখে হয় যে না ঠিক আছে দুজন মিলে চেষ্টা করি চলো সন্তানদের জন্য, সে ছেলে হোক আর মেয়ে হোক। আমার কেন জানি বলতে ইচ্ছে করছে আজকের এই অনুষ্ঠানের পুরো গল্পটা শুনে, যে ভদ্রলোকের গল্পটা আমরা শুনলাম এখানে, যদি আপনার সন্তান দুটো ছেলে হতো আপনি কি করতেন, এই প্রশ্নটা রেখে আজকের অনুষ্ঠানটা আমি শেষ করতে চাই। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকুন, এবং সবসময় বলি যে অবস্থায় থাকুন না কেন চেষ্টাটা কখনো গিভ আপ করবেন না। আজকের জন্য শুভরাত্রি।
জীবন গল্প, জীবন নাটকের চেয়েও নাটকীয়। জীবন গল্প এক্সক্লুসিভলি অন ফিউশনবিডি.com